exclusively on FusionBD.com.
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সিক্রেট শুরু করছি আমরা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ। ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি শুরুতেই আমার গেস্ট যিনি রয়েছেন আজকের সিক্রেটসে, নিজের সিক্রেটসগুলো রিভিল করবার জন্য তার সঙ্গে আপনাদের পরিচিত করাতে চাই। তারপর আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে বলব। ওকে, প্রথমে আপনার নামটা বলেন।
আমার নাম হলো মোর্শেদ।
মোর্শেদ ভাই, আপনি এখানে আপনার নিজের নাম যে নামটা বলেছেন সেটা আপনার পারিবারিক দেয়া নাম, কোন প্রকার কোন ছত্র বা গোপনীয়তার আশ্রয় নেননি। ওকে, বয়স কত আপনার?
আমার বয়স 48-49 হবে।
48-49। আপনি পেশায় কি করছেন এখন?
বর্তমানে আমি কৃষক।
কৃষক। আপনি আজকে যে ঘটনাটা বলতে যাবেন এখানে, এটা খুবই দুর্ধর্ষ ঘটনা এবং ভয়াবহতম ঘটনা। সিক্রেটস আপনি কেন এটা বলতে আসলেন?
বলতে আসছি এই জন্য, আমি সবসময় আপনার এই যে অনুষ্ঠান শুনি, শুনতে শুনতে একদিন ভালো লাগলো আর আমি নাম্বারটা নিলাম। নাম্বার নিছি, আপনি এই স্টেশনে ছিলেন না?
জি, আগের স্টেশনে ছিলাম।
হ্যাঁ, বলেন। ওখানে আমি ফোন দিছিলাম, ওখানে ফোন দেওয়ার পরে ওরা শেষ পর্যন্ত আমাকে বলে এখানে আসো, আমি দেখতেছি আপনি ওই স্টেশনে নেই। আপনি যখন প্রথম একটা মেয়ে একটা ছেলে নিয়ে অনুষ্ঠান করছেন,
জীবন গল্প শুরু হয়েছিল,
সেদিন আমি দেখতেছি কি দিয়ে থাকতো এখানে নেই। যাই হোক, আপনি যখন আবার নম্বর দিয়েছেন আমি আপনার নম্বরে ফোন দিছি।
মানে আমি ওই স্টেশনে নাই বলে আপনি ওই স্টেশনে যাননি?
সবসময় আমাকে জ্বালাতন করে, ভাই আপনি আসুন আমাদের সাথে কথা বলেন। আমি বলি ভাই আমার অনুষ্ঠান হয়ে গেছে,
আচ্ছা
কোন সমস্যা নেই আসতে পারবেন। আমি বলি না আমি যাবো না, অনুষ্ঠান একবারে হয়, একবার করছি, এরকম বলছি। আমি আপনার সবকিছু আমার ভালো লাগে।
ঠিক আছে, মানে আপনি আমার কাছে এসেছেন, আমাকে ভালোবেসে এসেছেন এই জন্য, বাট ভাই অনুষ্ঠানটাতেই আপনি বলতে চান?
জি জি।
মানে এটাই আমার প্রশ্ন, যে আপনি কেন সিক্রেটসটা বেছে নিলেন, কেন কেন বলতে চাচ্ছেন?
আমার মতন যেন আর কেউ এইরকম এই ধরনের ঘটনায় না যায়, অপরাধ না করে।
আচ্ছা, এই কারণে আপনি বলতে চাচ্ছেন?
এই কারণে বলতে।
আজকে এখানে যিনি এসেছেন তিনি পেশায় একজন কৃষক। আমি অত্যন্ত সম্মানিত বোধ করি যখন মানুষ, আমি কিছুদিন আগে আমার ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও শেয়ার করেছিলাম, একজন গাজীপুর থেকে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী, সারা জীবন তিনি দেখেন না। আমি ডেফিনেটলি শিওর আমার মানুষের নাম মনে থাকে না, আমি তোমার নাম মনে করতে পারছি না এই মুহূর্তে, তোমার সাথে আমার কথা হয়েছে, তো তোমার একটা ভিডিও আমি ফেসবুকে দিয়েছিলাম এবং তুমি এখানে এসেছিলাম, তোমার সঙ্গে কথাও বলেছি। আমি আমি খুবই খুবই কৃতজ্ঞ এই কারণে যে এই রকম প্রান্তিক পর্যায়ের মানুষ যারা, তারা আমাকে এতটা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ গট লট অফ থিংস ইন মাই লাইফ, বাট দিস কাইন্ড অফ লাভ ইজ রিয়েলি অ্যামেজিং, এবং এটার কোনো তুলনা হয় না। জি, আমি আমার জীবনে অসংখ্য মানুষের সঙ্গে মিশেছি এই অনুষ্ঠানের পার্সপেক্টিভ থেকে। আমি নিজের কথা কখনোই বলি না, বলি না এই কারণে যে নিজের বিষয়গুলো এভাবে ফোকাস করাটা আমাদের সোসাইটিতে ভালো দেখায় না, ভাবে যে নিজের ঢোল নিজে পেটাচ্ছি, উচিত না। কিন্তু মাঝে মাঝে এত বেশি আপ্লুত হয়ে যায়, এত বেশি ইমোশনাল হয়ে যায় যে না শেয়ার করে পারি না। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ গট লট অফ লাভ ফ্রম ইউ গাইজ, অ্যান্ড ইয়েস, আই এম সো হ্যাপি অন দিস গ্রাউন্ড। ঠিক আছে, আমি আমার কথা নাই বা বলি, আমি আপনাকেই ফ্লোর দিই একেবারে যেখান থেকে আপনি বলতে চাচ্ছিলেন, দিল খুলে বলবেন আজকে। ভুলে যান আপনি কে আপনাকে কি মনে করবে, কি হয়েছে না হয়েছে, ভুল করেছেন না অপরাধ করেছেন, সেটা পরের বিষয়। আপনি দিল খুলে যা যা ঘটেছে আপনার জীবনে, আপনি যা করেছেন সেটা আপনি বলুন, শুরু করুন।
প্রথম, আমার বাবা একজন অগ্রণী ব্যাংকের ম্যানেজার, আমাদের চট্টগ্রামে চাকরি করত। চাকরি করার অবস্থায় আমাদের চট্টগ্রাম থেকে বিয়ে করছে, বিয়ে করার পর ওখানে আমার একটা বোন হয়েছিল আর একটা ভাই হয়েছিল, তখন আমার মাটা মারা যায়, এটাই হলো আমার বড় সৎমা।
আচ্ছা, যে মারা যায় সেই কি আপনার সৎমা ছিল নাকি?
হ্যাঁ, সেই আমার সৎমা,
মানে আপনার মা দ্বিতীয় মা ছিল।
আমার বাবার প্রথম স্ত্রী, আমি হলাম দ্বিতীয় স্ত্রীর ছেলে।
আচ্ছা আচ্ছা, ওকে।
ঢাকা চাকরি করা অবস্থায় আমার বাবার ম্যানেজার আমার আব্বার একজন ছিল পিউন।
জি।
তার বাড়ি হলো গোরাশাল।
আচ্ছা
রমজানের সময় বলতেছে স্যার আপনি বাড়িতে যাবেন না রমজানের ঈদে আর কি।
জি
বলে ভাই আমি তো বাড়িতে যাতে মন চাই না, দেখুন আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওগুলি আমার শ্বশুর বাড়িতে, আমি এখানেই থাকবো। তখন ওই ফিন লোকটা বলে স্যার তাহলে আমার বাড়ি এখানে কাছে গোড়াশাল, চলেন আমাদের দেশে যাই। গোড়াশাল নিয়ে গেল তো যাই, ওর সাথে তো আরো আগে কথাবার্তা ছিল হয়েছে। তখন বলে আপনার ফ্যামিলি কে কে আছে, বলে আমার তিনটে বোন আর আমি, মাও নেই বাবাও নেই। গেছে যাওয়ার পরে আমার বাবা এখানে একদিন ছিল, একদিন থাকার পরে বলতেছে ভাই আপনার দুই বোনকে আমি দেখতেছি, মহিলা একটা বিধবা বেশে এটা কে? তখন ও বললো আমার বোন। তোমার বোন তো বিধবা বেশে কেন? আমরা এই টুঙ্গিতে বিয়ে দিয়েছিলাম।
আচ্ছা
টুঙ্গিতে বিয়ে দিয়েছিলাম, ওর একটা এক বছরের ছেলে নিয়ে আসার সময় নাকি এদের ফাঁসদোনা গ্রামের একটা গ্রাম আছে নামের, ওইখানে গাড়ি এক্সিডেন্ট হয়ে স্বামী সহ ছেলেটা মারা যায়।
আচ্ছা
তখন ওই সময় আমার বাবা বলে আচ্ছা ঠিক আছে তো আবার বিয়ে দিতে হবে, ওকে বিয়ে দিবেন আমার কাছে।
ওকে
তখন আমার মামার এক চাচা আছে তার নাম মুজিব।
জি
তখন ওকে বললো ঠিক আছে বিয়ে দিয়ে দে। বিয়ে দেওয়ার আগে আমার মামা একটা আমার বাবাকে কথা বলছে, তোমাকে আমার বোনটা দিতেছি, কোনো কারণে যদি আমি না থাকি আমার আরো দুটো বোন এগুলি দেখতে হবে।
এটা কে বলেছে?
আমার মামা।
আচ্ছা
যার কারণে আমার বাবা নেই মা নেই।
ওকে মানে বলেছে যে এক বোনকে আমি দিচ্ছি তোমার কাছে, কিন্তু যদি কোনো কারণে আমি না থাকি তাহলে তাদেরকে দেখতে হবে তোমাকে। আচ্ছা মানে আপনার মার বিয়ের ঘটনা, তো আপনার মা কি বিধবা ছিলেন? না
বিধবা ছিল,
বিধবা তার আগের একটা বিয়ে হয়েছে। আচ্ছা
তখন বাবার বিয়ে করলো, বিয়ে করে ঢাকা নিয়ে আসলো। ঢাকা আনার পরে কিছুদিন পর আমার একটা ভাই বড় ভাই আমার ভাই হয়, এরপরে আরেকটা ভাই হয় তিন নম্বর আমি।
জি
না আমি জন্ম হই কিছুদিন পরে যখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেল তখন আব্বা আমাকে নিয়ে গোড়াশাল চলে গেল।
আচ্ছা
গোড়াশাল যখন যাই ওই যুদ্ধের সময় আমার মামাটা মারা যায়। যাই হোক যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর আব্বা যখন চাকরিতে রিটায়ার হয়ে গেছে এখন চিন্তা ভাবনা করতেছে চট্টগ্রাম চলে যাওয়ার জন্য। আবার দেখতেছে আমার দুই খালা, যাই হোক ওদেরকে একটা একটা করে বিয়ে দিল, আমাদেরকে নিয়ে চট্টগ্রাম চলে গেল। চট্টগ্রাম যাওয়ার পর আমার আরেকটা ভাই হয়েছিল, হওয়ার পর ওই যে আমার সৎ ভাই আছে আমার সৎ বোন আছে।
কয় ভাই বোন ছিলেন আপনার সব মিলায়?
সব মিলিয়ে আমরা এই পাঁচ ভাই এক বোন।
পাঁচ ভাই এক বোন। ওকে
তখন বোনটা তো বিয়ে দিয়েছে, ভাইয়ের জন্য ফাঁসাবতী এলাকা থেকে একটা বোন আছে, এখন আমার মায়ের সাথে ওর সাথে কি অ্যাডজাস্ট হয় না। তখন আমাদের গ্রামে বলে তাবিজ করা হয়, আমাদের চিন্তাধারা করে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। আমার ছোট ভাই যেটা এটাকে ওই আমার আব্বা প্রথম যে জায়গা থেকে বিয়ে করছে ওর একটা বোন ওর অর্থাৎ আমার খালা সম্পর্কে আর কি, কোন ছেলে মেয়ে নাই, আমার ছোট ভাইটা উনি নিয়ে গেছে খালার জন্য। তখন আমাকে এক মাদ্রাসায় দিছে, আমার বড় যেটা ওকে এক মাদ্রাসায় দিছে, আমি ফালাই বাড়িতে চলে আসছি। এর বড় যেটা এটা ওই সময় ক্লাস সিক্স নাকি সেভেনে লেখাপড়া করতেছে। একদিন আব্বা আমি মুড়ি খাইয়া পানি খাইয়া ঘুমাইছি, তখন আব্বার সেদিন ডায়রিয়া হয়ে গেছে, আমাকে লইয়া লইয়া দুই তিনবার দূর উঠছে, তো আমার বিরক্ত হয়ে গেছে। তো আমি সাত বছর ছেলে বুঝি হতো না কিছু, আবার যখন আমাকে বলতেছে আমাকে একটু ধর, ভাই আমি রাগ করি আমার বাবার ধরলাম না। আমার আব্বা তখন ফাইখানা ফাঁস সাপ ফেলে দিয়েছে, আবার নিজে নিজে ফানি দিয়ে মুছছে, মুছার পর আমাকে বুকে নিছে। সেদিন রাতে আমার বাবা মারা যায়, আমি আমার বাবার বুকে। সকালে আমি উঠতে পারি না, আমার বাবা আমাকে ভেবে রাখছে মাথাটি এখানে। তখন সবাই আসি দহন করল, দহন করার পর আমার বোন আমাকে বলে তুই কোথায় থাকবি? আমি বললাম এখানে থাকুন। আমার সৎ বোনটি চলে গেল, আমার মেজ ভাই শহরে চলে গেল, ভাই যে দুইটি একটা মাদ্রাসা দিছে এটা এক মাদ্রাসার ইমাম অর্থাৎ প্রিন্সিপাল ও নিয়ে লালন পালন করতেছে, আর একটা আমার খালার কাছে আছে, যা এভাবে দিন যেতেছে। কিন্তু এখানে যে আমার দুটা খালা ওরা কিন্তু জানে না।
জানে না বলতে?
আমার মাঝে মারা গেছে, ওরা খবরও পাই না।
কেন খবর পায়নি?
কোনো যোগাযোগ নেই।
ফ্যামিলির সঙ্গে কোন যোগাযোগ ছিল না আপনাদের সঙ্গে?
এখানে ঢাকা আমরা চিটাগাং।
আচ্ছা
শুনছি কিনা এটাও জানি না। যাক তখন
আপনি থাকলেন কার কাছে?
আমি আমার বাবি আমার এই মূলত আমার কাহিনী শুরু।
জি
আমার বাবি আমার বলে তুই গাছ কাটতে যা, গাছ কাটি আর না।
ভাবি মানে আপন ভাবি?
না
তাহলে
সৎ ভাবি, যে ভাবি ব্ল্যাক মিউজিক করে আমার মাকে মারছে।
জি
ওকে আমি তিনবার গুলি করেছি, আমার রিফিলবার হয় না।
স্টেপ বাই স্টেপ যাব। আমরা জানি যে আজকের ঘটনা খুব দুর্ধর্ষ, আমি একটু ধারাবাহিকভাবে যেতে চাই। ওকে, আপনার আপন মা ছিল না তিনি, সৎমা, সৎমায়ের যে ছেলে তার বউ। ওকে, সেখানে আপনি থাকছিলেন বা সেখানে বড় হয়েছিলেন, তো আপনাকে ঘাস কাটতে পাঠালো, সে সময় আপনার বয়স কত?
7 বছর।
স্কুলে পড়েন না আপনি? স্কুলে যাওয়াই হয়নি আপনার? বাকি ভাই বোনরা কি স্কুলে পড়াশোনা করেছে আপনার?
ছোটটা তো আমার খালার কাছে দিছে, আমার বড়টা মাদ্রাসায় দিছে।
বাকি তো আরো ছিল ভাই বোনরা, সৎমায়ের ঘরে ছিল?
বড়টা ক্লাস 6-7 পর্যন্ত পড়ছে, তারপর ও শহরে চলে আসছে, তো নিজে নিজে সবকিছু করতে পারতেছে। আমি তো তখন ল্যান্ডা।
সেটা বুঝতে পারছি। আপনার বাবা তো ব্যাংকে ভালো অফিসার ছিলেন না, কিসে কাজ করতেন?
অগ্রণী ব্যাংকের ম্যানেজার।
অগ্রণী ব্যাংকের ম্যানেজার ছিলেন, বেতন টেতন তো ভালোই পেতেন।
ওই সময় তো টাকার তেমন মূল্য ছিল না, তখন
বাবার জমি জমা কিচ্ছু ছিল না?
ছিল, এখনো আছে, কিন্তু
আপনার কপালে হয়নি?
আমার কপালে হয় না যে আমার, আমি ফরে যেতেছি।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো ঘাস কাটতে পাঠালো আপনাকে?
আমাকে ঘাস কাটতে পাঠাতো, আমি ঘাস কাটিয়ে আসতাম, আসার পরে বলি বাদ দাও, এতটুকু দিত, তাই আমার পেট ভরত না। যাই হোক, আবার ঘাস কাটতে যেতাম, বাদ দিল দিল, না দিল নাই, যাই হোক, এইভাবে চলতেছে। কিছুদিন পর আমি ঘাস কাটতে গেছি, একটা লোক আমাকে বলে তুই খালকে যে একটা দা নিলি, দা চিনেন আমাদের চট্টগ্রামে?
দা চিনি আমি। হ্যাঁ,
ওই তুই একটা দা নিলি, দাটা কই? আমি বলি আমি তো কোনো দা নিই না, ওই আমার সাথাই আমাকে মাইদের করে এখান থেকে আনছে। আনার পর আমার বাবিকে বললাম, আমি বলি কি দা লইছি? এর আমার বাবি বলে তুই কালকে দা নিছিস, দাটা কই? হ্যাঁ, কি দা নিছি, আপনি কি বলেন এডি? হ ওখানে ভাই আমাকে রশিদি বাঁধি, এমন ফিটে ফিটেছে, সবাই আমার মারত। আমার এলাকার একটা লোক, আমার ভিটে হাত বাঁধেন এরকম লোক নেই, কেউ আমাকে দুটো বাদ দিত না, শুধু মারত। আমি রেতে মানুষের ঘর বাইরে 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 ঘুমাই থাকতাম। মাই দেয়ার ফর আমি আমার কাছে নাই, আমি নিছি না, আমি কোত্থেকে দিব? দুই দিন পর আবার আমার আসলো দা দে, আমি বলি আমাকে, আমি তো কোনো দাটা লই না। আমার পর অনেকটা হাফ প্যান্ট ছিল, একটা গেঞ্জি ছিল, তখন সে আবার আমার এই দাহার জন্য আবার ফিটেছে। ফিটার পরে আমার একটা গাছের মধ্যে বাঁধি রাখছে সারাটা দিন। একটা মহিলা আমাদের এলাকার, ও কিরে এর যে বাঁধছে ছাড়ছে না কেন, ছাড়তেছে না কেন, কে বাঁধছে? ওই মনুমিয়া বাঁধছে, এর নাম মনুমিয়া।
জি।
তারপর ও আমাকে নিজে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর সন্ধ্যে হয়ে গেছে, আমি কাঁদতে 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 গেছি ওই আমার মা বাবার খবর যেখানে সেখানে গেছি, যে ওখানে গিয়ে আমি ফরে গেছি আমার ফ্যাটের খি দিয়া। সারা রাতে আমি ওখানে ঘুমানো ছিলাম, সকালে আমি উঠে আসলাম, উঠে আসার পর
এই কবরের উপর পড়ে থাকতেন?
হ, এক রাত ছিলাম।
ওকে ওকে,
যখন বাড়িতে আসলাম দেখছি সকালবেলা ওই লোকটা আমাদের ঘরের থেকে বাইরে গেছে। তখন চিন্তা করছি এই এখানে কেন ঘুমালো, তখন তো আমার
কোন লোক আপনার ঘর থেকে বেরোচ্ছে?
ওই যে লোকটা আমাকে মারত,
আপনার হাত পা বেঁধে রাখত, আপনাদের ঘর থেকে বেরোচ্ছে?
আমাদের ঘর থেকে,
মনুমিয়া।
হ্যাঁ, শুধু আমার বাবি থাকতো ঘরে, আমার আর কেউ থাকতো না।
ভাই
ও তো চাকরি করে, আমার আব্বা চাকরি করতেছে না?
আচ্ছা, ও চাকরি করতো চিটাং শহরে? আচ্ছা।
তখন দেখছি ও ঘর থেকে বাইরেছে, বাইরে হওয়ার পরে আমি বললাম তুমি এখানে কি করতেছ? সে আমার একটা লাত্তি দিছে, লাত্তি দিয়ে লাত্তি যে লাত্তির লগে আমি ফরে গেছি, দেখছি একটা বটকি, ওই যে তরকারি কুড়ে বটকি, বটকি নিয়ে দিছে হাতে খুব, হাতে খুব দিছি, তিনটা আঙ্গুল কেটে গেছে। তখন আমাকে খাওয়া মাও করে যখন কান্নাকাটি করছে, আমার ভাবি বাইরেছে, ওদিক থেকে আরো এলাকার লোকজন বাইরেছে, আমি ফালাইয়ে গেছি। আমার বাড়ির থেকে আরো উত্তর পাশে প্রায় 3 কিলো উত্তর পাশে একটা বাজার, বাজারের সামনে গিয়া একটা দোকান আছে, দোকানের সামনে আমি বসিয়েছি। আমার প্যান্টও ছিঁড়ে গেছে, গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে গেছে, আমার আর কিছু নেই।
আপনার যারা প্রথম অকারেন্স যেটা, সেটা হচ্ছে কোপটা দেয়া, এবং তখন আপনার বয়স কত? 7-8 বছর, নাকি একটু বড় হয়েছেন?
বড় হয়েছে, আমি প্রায় 8 বছরের মাথায়।
8 বছরের মাথায়। ওকে,
ওই দোকানের সামনে যখন বসছি, আমি বলি কাকা আমি কাজ করবো, আমার কিছু দেন। তুই কি কাজ করবি? আপনি যেটা বলেন আমি এটা করবো। এখানে এই ডেক্সি হান্ডি যা আছে এগুলি দিতে পারবি? হ্যাঁ পারবো। আমাকে বলে তোর বাড়ি থেকে কে আছে? তোর বাড়ি কই? এই তো বুড়ুম ছাড়া। তোর বাবার নাম কি? তখন আমি যখন আমার বাবার নাম বললাম, আমার বাবার নাম আদ্যসত্তর। ব্যাংক গেছে আর মেয়ে হবে কাস্তেলি না কাস্তেলি, আদ্যসত্তরের নাম বেসে, ও তো ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার। ও তো মারা গেছে? হ্যাঁ, ও মারা গেছে। ও মারা যাও তো আজকে আমার এই বিপদ। ও আমাকে মাথায় হাত টাত বুলে দিয়ে দুইটা প্যান্ট আনলো, দুইটা গেঞ্জি আনলো, একটা জামা আনলো, আমাকে বলে তুই এখানে চাকরি করবি। আমি তখন 7 মাস পরে ওর একটা ছেলে আছে, ছেলেটা আমাকে দেখছে দোকানে।
কার ছেলে?
ওই যাকে কুপ দিছে হাতে,
মনুমিয়ার ছেলে।
হ্যাঁ হ্যাঁ, তার ছেলে আমাকে দেখার পরে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে মনে হয় বাবাকে বলছে আমি অমুক দোকানে দেখেছি। আবার দোকানের সাদাগর হইল ওই মনুমিয়ার মামতু ফুফুতো ভাই।
বিরতি নেব এখানে প্রিয় শ্রোতা, ভয়াবহ দুর্ধর্ষতম একটা এপিসোড আজকের এই সিক্রেটসে রিভিল হচ্ছে। শুধু একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে, বারবার বলেছি যতদিনই অনুষ্ঠান করার সৌভাগ্য আমার হবে ততদিনই বলবো, কোন অপরাধী এগেইন আই এম রিপিটিং, কোন অপরাধী শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড বা পেছনের কোন কারণ না থাকলে সে অপরাধ করেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এটা আমি আমার অনুষ্ঠানের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বললাম। সুতরাং একজন অপরাধীর দিকে আঙ্গুল তুলবার আগে তার ব্যাকগ্রাউন্ডটা আপনার জানাটা প্রয়োজন, এই কারণে টু জাস্টিফাই হিম নাম্বার ওয়ান অ্যান্ড টু জাস্টিফাই ইউর সেলফ টু বি আ গুড ম্যান। ফিরে আসব মাত্র দুই মিনিট পর। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি আজকে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে সিক্রেটসে এখানে নিজের জীবনের সিক্রেটগুলো রিভিল করছে মোর্শেদ। তিনি একজন কৃষক মানুষ এবং আমার খুব ভালো লাগে এই সব মানুষদেরকে যখন আমি কাছে পাই। উনি প্রায় দু থেকে তিন দিন যাবৎ ঢাকা শহরে, ওনার কোনো থাকার জায়গা নাই, উনি কষ্ট করে হলেও চিটাগং থেকে এখানে এসে অনেকবার আমার সঙ্গে দেখা করে এই অনুষ্ঠানে এসেছেন। এবং উনি আগের যে রেডিওতে আমি কাজ করতাম ওখান থেকে ওনাকে বহুবার ডাকা হয়েছে কিন্তু উনি যাননি, উনি শুধু আমি যেখানে কাজ করছি ওখানেই এসেছেন আমাকে ভালোবেসে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ইনফ্যাক্ট। এবং কথাটা আসলে ওখানে না, কথা অন্য জায়গাটিতে। এই জায়গাটা হচ্ছে এটাই যে এই মানুষের জীবনে যত ভয়াবহ রকমের ঘটনা ঘটেছে এবং যত ভয়াবহ অপরাধের দিকে তাকে সেই ঘটনাগুলো নিয়ে গেছে, সেটা আজকে জানার পর আপনি মানে থান্ডার্ড হয়ে যাবেন, থ হয়ে যাবেন। ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের একটি ঘটনা। আপনারা যদি ওনাকে দেখতে চান কিংবা আপনারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান কিংবা আপনারা যদি পুরো অনুষ্ঠানটি ডাউনলোড করতে চান, চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। এই মুহূর্তে আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য, সাবস্ক্রাইব বাটনে অবশ্যই আপনি ক্লিক করবেন এবং নোটিফিকেশনটি অন করে নেবেন, এটা আমার সবার প্রতি রিকোয়েস্ট। জি, যেখানটায় আমরা ছিলাম যে মনু মিয়ার কোন একটা ফুফাতো বা মামাতো ভাই হয় হচ্ছে যে সদাগরের আপনি দোকানে কাজ করছেন, তারপর
এখন এরা আগে কি যোগাযোগ করতেছে আমি জানি না। সকালে দেখছি এরা চার পাঁচজন লোক আসছে, তখন আমার একটু সন্দেহ হয়েছে। কালকে ছেলের আমি দেখছি, যাই হোক আল্লাহ যা করে, আমি তো সোর না ডাকাই না, আমি তো চুরি করিনি, আমি আমাকে কি করবে, কেন লোক আছে না। তখন মনু মিয়া হাতে বেন্টিস, ওই সময় যে আমার দিছে একটা লাঠি দেওয়ার পরে ওই যে তরকারি কুড়ে সার দোকানে চুরি লই আমার যেরকম শক্তি আছে দিছে পেটেনি ঢুকাই ঢুকাই দিয়ে একবার গুড়ি টুড়ি কুটতে দিছে।
আপনি করছেন এটা?
আমি করছি। এখন আমার 8 বছর বয়স, সবাই আমাকে দড়ি লাগতো, এই লোকটাকে মেডিকেল নিয়ে গেছে, আমাকে 3 ঘন্টা বা 3 ঘন্টা পর আমাদের আনোয়ারা থানায় পাঠিয়ে দিল।
সবাই মিলে আপনাকে থানায় পাঠিয়ে দিল?
লোকটা নাকি মারা গেছে। তখন আমাকে সেলে ঢুকার পরে এক্সেন্ট্রি বলে ও আমাকে খুব নোংরা ভাষায় বলে, ভূত একটা মানুষ মারলি তুই ভালো কাজ করতে পারিস না। তখন আমি বলি কাকা আমার আপনি আমার গেলেন কা, আমি আপনার কি করছি, আমার জায়গায় আপনি হলে আরো দুইটা করতেন। আমার একটু ঝাড়ে দিল, যাক এর সাথে কথা বলি, আপনি এর সাথে কথা বললাম না, 2-3 দিন রাখলো আমাকে থানায়। টাইমলি আমাকে কি দিত, ওই ওদের থানার থেকে ডাইল ভাত দিত, তারপর আমাকে এই যাকে বলে এসআই, এখন তো সবকিছু বুঝতেছি, এসআই আমার কাছে গেল, বলে তুই ম্যাজিস্ট্রেটকে বলবি ওকে আমি মার্ডার করেছি। তখন বলে তোকে যে ম্যাজিস্ট্রেট কাছে নিমু, আমাকে ও সাইতে সাইতে সাই কি 164 করার জন্য।
জি বুঝতে পেরেছি, জবানবন্দি নেবে।
জবানবন্দি অর্থাৎ 164 যদি আমি হই ওর জন্য একটু ভালো, তার কারণ একজন আসামিকে ও দোষিত করলো, ওর প্রমোশন হবে, আমি তো বুঝি না। তখন আমাকে যখন নিতেছে কোর্টে, আমাদের কোর্ট হলো চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ, আমাকে থানা থেকে নিয়ে আসতেছে, তখন আরেক পুলিশ আমাকে বলে এই তোকে যে কথা বলছে এটা যদি তুই যদি ওকে বলস তোর যাবজ্জীবন হয়ে যাবে, তুই এমনি মানুষ মারছস। তখন চিন্তাধারা করলাম, যাই হোক আমার যেতটুকু বুঝে আসছে, তারপরে আমি মিস্টারের কাছে গিয়ে বলে দিছি স্যার আমি ফোন করছি। তখন আমি 164 হয়ে গেছি,
164 ধারা জবানবন্দি যেটাকে বলে। হ্যাঁ
যাই হোক, আমাকে থানা থেকে কোর্ট থেকে এই জেলে পাঠিয়ে দিয়েছে। জেলে যাওয়ার পরে আমাকে কিশোর ওয়ার্ডে দিয়েছে।
কিশোর ওয়ার্ডে, খুব স্বাভাবিক, আপনার তখন বয়স তো বেশি না, 8-9 বছর বয়স।
8 বছর
বয়স।
কিশোর ওয়ার্ডে থাকতে থাকতে কিছুদিন থাকলাম, একটা লোকের সাথে পরিচিত হলো, ওর বাড়ি হলো রাউজান, সাজা বুক করতেছে। একদিন আমাকে বলে এই তুই আমাকে বাবা ডাকবি, আমি বলি আমার বাবা আছে, আমার বাবা মারা গেছে, কি হয়েছে, আমি তোমাকে বাবা ডাকবো কেন, আমি ফুট আপ করে দিব। আমাদের জেলে কোন একটা দোষ হলে একটু ফুট আপ বলে, আমি জামাতারকে ফুট আপ করে দিব। ও বলে ফুট আপ করিনি, ফুট আপ কেন করবি, তোকে তো আমি ছেলের মতো জানি, তুই আমার বাবা ডাকতে পারবি না কেন। ও কিন্তু আমাকে সবসময় ডাল ভাত রুটি এগুলি স্পেশাল দিত।
আচ্ছা,
তবে ওখানে আরেকটা সাবজেক্ট, তখন তো বুঝতাম না, জেলে একজনকে একজন ভাই বলাই থাকে, খাবার খাওয়া দাওয়া সবকিছু পাঠাই। হ্যাঁ ওটা আমার ভাই, এক ফালি রুটি, ওটা আমার ভাই এক পাট্টা ডাল, ওটা আমার ভাই এক কাটা ভাত, একটা এক পিস মাছ, এগুলি দে। তখন আমাকে যে ওয়ার্ডে থাকতাম কিশোর ওয়ার্ড, ওই ওয়ার্ডের একজন ইনচার্জ আমাকে বলে তুই অমুকের কাছ থেকে এগুলি লইছিস, একই তোর ভাই ডাকছে। আমি বলি ভাই ভাই ডাকবো কেন, কি আমার ভাইয়ের সমান, ও তো আমার বাবা ডাকার জন্য বলতেছে। যাই হোক ওই সবাই জানাজানি হয়ে গেছে, আমি এসেলে আমার বাবা ও আরো আমার, আমি টাকা অবস্থায় আরো 2 বছর ওই জেলে ছিল।
জি
তখন আমার 4 বছর কাস্টডি হয়ে গেল, 4 বছর পর ও বাইর হয়েছে। বাইর হওয়ার পর ও একদিন আমার সাথে দেখা করছে।
তখন আপনি জেলে?
আমি জেলে,
মানে 4 বছর যাবত জেলে।
ওকে, দেখা করে আমাকে বলতেছে আমি তোকে যদি জামিন করাই তুই কি তোর দেশের বাড়িতে চলে যাবি নাকি আমার কাছে থাকবি। আমি তো সম্পূর্ণ সবকিছু এর কাছে শেয়ার করছি আগে,
মানে পুরো ঘটনা বলছেন।
হ্যাঁ হ্যাঁ, আমি বলি আমার তো জায়গা জেবের মতো এমন কোন জায়গা নেই, কোথায় যাবো, আমার কাছে থাকবি, থাকবো। যাই হোক, ও আরো 2 মাস আড়াই মাস গেছে আমাকে জামিনে আছে।
আচ্ছা, কত বছর জেল খাটলেন সব মিলায়?
4 বছর।
4 বছর 2 মাস
বাইর করলো। বাইর করার পরে ও আমাকে জেল গেট থেকে রিসিভ করে নিল, নেওয়ার পরে ওই আমাকে এক সেলুনে ঢুকে চুল টুল কাটাইল। বহদ্দার হাট হলো ওর বাসা, লালদিঘির পরে জেলখানা, বহদ্দার হাট ওর বাসা। তখনকার আমলে ছিল 5 টাকা রিক্সা ভাড়া, 5 টাকার একটা রিক্সা নিয়ে কেন চলে গেল। চলে যাওয়ার পর আমাকে গোসল টোসল করাইল। ওর 2টা মেয়ে আছে, ওর ওয়াইফ আছে, ওর ওয়াইফ কিন্তু আমাকে দেখার পর থেকে ওর সাথে কি গালিগালাজ শুরু করে দিয়েছে,
ঝগড়া শুরু করেছে।
তো আমার তাতে কিছু কানাল হওয়ার দরকার নেই, ও যদি আমার সাথে উলুট ফালুট করে কিছু বলে আমি চলে যাবো। তারপর আমাকে কাফর সুফর কিনে দিছে, কিনে দেওয়ার পরে এভাবে চলতেছি। বহদ্দার হাটের পাশে একটা মোহাম্মদিয়া হোটেল আছে, হোটেলের পাশে একটা টেম্পোরারি স্টেশন আছে।
আচ্ছা,
আমি প্রত্যেক দিন 8টা কি 9টার সময় সকাল ওই টেম্পোরারি স্টেশনে বসে থাকতাম। তখন একটা লোক আমাকে সবসময় অবজার্ভ করতো, আমিও তাকে দেখতাম। আরেকদিন বলে এই ছেলে, এই স্যার এদিকে। বলি কি, ওই তো বাড়ি হই। বললাম অমুকের, তুই অমুকের ফোলা, তুই জেলে আসিলি? হ্যাঁ। উদ্দর্শ আমার বেড়াই মোহাম্মদিয়াতে নিয়ে গেছে, মোহাম্মদিয়াতে নিয়ে আমাকে নাস্তা টাস্তা করাইলো। করার পরে আমাকে বলে তুই কোথায় থাকিস? আমি বলি আসল ঠিকানা বলি না, কেননা আমার উপরে বিপদ একটা গেছে, ও যদি আমার সাথে কোনো চক্রান্ত করে তখন আমি টেকনিক্যালি হইতেছি।
জি, লোকটা কে ছিল আপনি যদি আরেকবার একটু বলেন?
যে লোকটা টেম্পো ড্রাইভার,
টেম্পো ড্রাইভার আপনি চেনেন না? জানেন না, তাই তো? পরিচিত
বলতে একটু একটু চিনতেছি, ও আমার এলাকার।
এরকম একটু একটু চিনতেছেন, কিন্তু আপনি ক্লিয়ার হতে পারছেন না।
না, ক্লিয়ার হতে পারছি না যে আমি 4 বছর
জেলে ছিলাম।
জেলে ছিলাম, সবাই তো শুনছে একটা আতঙ্ক ঘটনা, একটা 8 বছর চলে একটা
মানুষ জলযন্ত্র মানুষকে খুন করে সে জেলে গেছে,
কেন মারছি
এটা কেউ জানে না।
দৃশ্যগুলো এখন আমার চোখের এখনো ভাসতেছে, আজ থেকে 40 বছর আগের ঘটনা।
ওকে কেন মারছেন সেটা কেউ জানে না, বা কেউ জিজ্ঞেস করে না,
কেউ ভাবতো না, শুধু আমাকে খুনি হিসেবে।
দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট প্রিয় শ্রোতা, উনি একজন কৃষক মানুষ, ওনার কোন লেখাপড়ার জ্ঞান নাই, এবং উনি যেটা বলেছে সেটাই হচ্ছে আগলিয়েস্ট ফেস অফ আওয়ার সোসাইটি। আমরা একজন খুনিকে খুনি খুব সহজেই বলি, একজন অপরাধীকে খুব সহজেই অপরাধী বলি, কিন্তু কেন সে অপরাধী হয়, কেন সে খুন করে আমরা কখনোই চিন্তা করি না। দেখুন, বারবারই বলছি, সবসময় বলি, প্রতিটি মানুষই সম্ভাবনাময়, প্রতিটি মানুষের দ্বারাই পুরো দুনিয়াকে চেঞ্জ করে দেবার মতো উদ্ভাবনী সুন্দর ক্ষমতা আল্লাহ দিয়ে পাঠায়। কিন্তু আমাদের সোসাইটাল যে স্ট্রাকচার, আমাদের সামাজিক যে প্রতিবন্ধকতা, কিংবা আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা শত শত হাজার হাজার এরকম প্রতিভাকে বিমূলে নষ্ট করে দেয়। কিংবা আমি যদি বলি আমাদের সামাজিক স্ট্রাকচার বা যেটাই বলি না কেন, সেটার আসলে সেই সামর্থ্য নাই যে প্রত্যেকটা মানুষের ভেতরের যে উদ্ভাবনী ক্ষমতা, ইউনিকনেস, সেটাকে এক্সপ্লোর করার। ওনার কোনো কিছু এখানে মডিফাই করার সুযোগ নাই, ওনার সেই শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডও নেই, কিন্তু উনি যেটা বললেন সেটাই আসলে সত্য। সবাই আপনাকে খুনি হিসেবেই জানত, কিন্তু কেউ জানতে চাইত না যে কেন এই ছেলেটা খুন করেছে। ট্রু। হ্যাঁ, তারপর
তখন আমাকে চেষ্টা করে দোকান থেকে বাইরে হলো। তখন আমাকে বলে কোথায় থাকিস? আমি চিন্তাধারা করি, বললাম না, আমি বলি আমার টাকার কোনো জায়গা নেই, আমি যেখানে পাই সেখানে শুয়ে ঘুম যাই। তখন ও আমাকে বলো বেটা, তুই ফুটপাত থাকলে তো তোর শরীরে আরো ময়লা হইত, তো কোন ভালো জায়গায় ঘুম আস। তো হ্যাঁ, একটা আছে, আমি আপনাকে বলতে পারবো না, আমি তোর বালা করবো। সে আমাকে বলো কোনো কাজ করবি? আমি বলি কি কাজ করবো আমি? ও আমাকে বলো তুই প্রত্যেকদিন আমার সাথে চাকরি করতে পারবি? কি চাকরি? তুই গাড়িতে স্টেনি করবি? তা আমি তো জাঙ্গাও চিনি না, টাকাও লইতে পারবো না, দুদিন থাকলে সবকিছু পারবি। তখন এভাবে দুই দিন আসলাম, দুদিনে আমি সবকিছু কমপ্লিট হয়ে গেলাম। কমপ্লিট হওয়ার পরে এখন আমি এর সাথে প্রত্যেকদিনে টেম্পোতে চাকরি করি। তখন আমি 60 টাকা, 30, 50 টাকা, 40 টাকা এভাবে আমাকে ও কি দে, বেতন দেয় বা তেল টেল নিয়ে খরচা বিচ্ছে করিয়া গাড়ির ইনকাম দিয়া যা থাকে ওটাও রাখে, আমারটা আমার দেয়, আমার কাছ থেকে ও 1 টাকাও বেশি রাখে না। যখন 4-5 মাস হয়ে গেল আমি কমপ্লিট গাড়ি চালাইতে পারি। তখন আর
কি গাড়ি ছিল ওটা?
টেম্পো
চালাতে পারে না।
তখন আমি আরেকদিন চাকরিতে যাই না, কিন্তু আমি প্রত্যেকদিন সব টাকা ওই যার ঘরে থাকি, যাকে যে আমাকে ছেলে দাবি করে, কিন্তু আমি ওকে একদিনও বাবা ডাকি না।
আচ্ছা, তো ওনাকে গিয়ে দিতেন?
ওনাকে দিতাম। ও আমার কোনোদিন আমার কাছ থেকে জিজ্ঞেস করলো না, তুই যে প্রত্যেকদিন কই যাস, কোথায় থাকিস, টাকা কোথেকে আনস, কি কাজ করস,
কিচ্ছু জিজ্ঞেস করে
না। আরেকদিন দুপুরে ভাত খেতেছি, ও দেখতেছি একটা বস্তার মধ্যে কতগুলি লোহা লঙ্কর লইতেছে।
কে
ওই লোকটা? পালিস, ওর নাম হলো আজিজ।
মানে যিনি সিএনজি চালায় সে নাকি পালিত বাবা?
ও যে যে আমাকে
বাবা ডাকতে বলে।
হ্যাঁ, বাবা ডাকতে বলে, ওর নামটা হলো আজিজ।
আজিজ।
তখন দেখতেছি বন্দুক, সেটা লম্বা বন্দুক, ওইটা 3 ভাগ হয়, একটা বাট, একটা ফোঁদা, একটা নাল, ওইগুলো বস্তার মধ্যে ভরতেছে। তখন তো আমি ওগুলি চিনি না। 4টা বন্দুক পড়ছে একটা বস্তার মধ্যে, একটা প্লাস্টিকের বস্তায় ভরে, আরেকটা সালার বস্তা দিয়ে মুড়াইয়া আরেকটা বস্তাতে পড়ছে, যেন গাড়িতে উঠলে লাড়ালাড়ি করলে একটা লোক একটা আওয়াজ না হয়।
আচ্ছা,
তখন ও যখন বাইরে হয়েছে আমি ওকে ফলো করলাম। এগুলি তো পুলিশের হাতে আমি জেলে দেখছি। কি বন্দুক ভিতরে নেয় না, ও বাইরে যারা ডিউটি করে স্বাভাবিক, এখন তো টেম্পোতে চাকরি করতেছি, টেম্পো মাঝে মধ্যে চলাইও দেখি পুলিশের হাতে, ও এগুলি নিয়ে কোথায় যেতেছে? ও যে আসলে ডাকা, কিন্তু আমি জানতাম না।
আচ্ছা,
তখন ওকে আমি ফলো করলাম, ও একটা রিক্সা তুটলো, একটা রিক্সা তুটি টার্মিনালে যেতেছে, টার্মিনালের দিকে আমি লাভ দিয়ে টেম্পো তুটলাম, কারণ আমাকে সবাই চিনি, আমি টেম্পোর স্টাফ। আমি টার্মিনালে ওর আগে গিয়ে টেম্পো থেকে নামছি, ও রিক্সায় গেছে, আমি টেম্পো গেছি। আমি এক জায়গায় হোটেলের পাশে, বুগদা হোটেল বলে, বুগদা হোটেলের পাশে আমি দাঁড়ানো, ও রিক্সার থেকে নামি, খাপ্তা রাস্তার গাড়িতে উঠলো। খাপ্তা রাস্তার গাড়িতে যখন উঠলো আমি ফিসি ফিসি গিয়ে ওই গাড়িতে, আবার ছাদে উঠার একটা সিস্টেম আছে, কেরিয়েল আছে, গ্রামে যাই তো ওখানে লোকজন বেশি ভিড় হয়ে যায়, আমি কি করলাম, আমি ছাদের উপর উঠি গেলাম। আমি ছাদে উঠলাম, ছাদে উঠি, আমার লক্ষ্য হলো কি, ও যেখানে নামে আমি সেখানে নামো। তখন মহামণি ফাঁদ তলি বলে রাঙ্গুনিয়া, মহামণি ফাঁদ তলি ফেলে গিয়া একটা আরল জাঙ্গা আছে, এটা হলো হাসান মাহমুদের এলাকা। ওই জাঙ্গায় নামছে ওরা প্রায় 60 জন, ও সহ 5 জন। আমি নামি গেছি, আমি যখন নামি গেছি গাড়িতে চলে গেছে, ওরা রাস্তার থেকে কতটুকু দূরে গেছে, দূরে যাওয়ার পরে আমি ফিসি ফিসি যেতেছি, তখন সন্ধে হয়ে গেছে। তো আমাকে দেখছে, আমাকে বলে তুই কই যাস?
আজিজ সাহেব দেখেছেন
আপনাকে? আজিজ আমাকে বলে তুই কই যাস? আমি বলি আপনি কই যান? কই বাবা দেখ তুই চলে যা, তুই ছোট ছেলে আসিস কেন? তার একজনে বলে বেটা কি হয়েছে, এরা ট্রেডিং দিয়া। তো আমাকে ওখানে সবকিছু সবাই গালাগালি করছে, তারপরে আমি আসিনি, আমি ওদের সাথে গেছি। গিয়ে ওরা এমন একটা জায়গায় যে বসছে, এদিকে আদামাইল বাড়ি করে নেই, এদিকে আদামাইল বাড়ি করে নেই, মানে চতুর্দিকে আদামাইল আদামাইল দূরে, ওরা যদি এখানে সিল্লা ফাল্লা সবকিছু করে কেউ শুনবে না।
আচ্ছা,
ওটা হয়েছে ডাকাতের ঠেক,
মানে আড্ডাখানা,
আড্ডাখানা
মিলন স্থল যেটা।
হ্যাঁ, ওখানে আরো 6 জন আসছে, 9 জন হয়েছে, আমি একজন, 10 জন। তখন তারা সবকিছু মিলাইয়া, বন্দুক টন্দুক ছুরি টুরি সবকিছু মিলাইয়া যে যেটা নেয় তিনি এখান থেকে উঠছে, আমাকে একটা ছুরি দিছে, ওই যে গরু জবা করে লম্বা ছুরি, আমাকে একটা ছুরি দিছে। তখন আমাকে আজিজি বলে কি, তুই আমার পিছনে থাকবি, আমারও যদি কেউ যদি কিছু করতে চাই, যে ঘর ডুকমো কোন লোকজন যদি আমাকে হামলা করে তুই ওকে মেরে দিবি।
বয়স কত তখন আপনার? বারো বছর।
বারো বছর। প্রথম ডাকাতিতে গেছি, কিন্তু ডাকাতিরও কয়েকটা সিস্টেম আছে, এমনি ডাকাতি করতে পারে না, কয়েকটা সিস্টেম আছে, এই সিস্টেম না জানলে ডাকাতি করতে পারবে না। টেকনিক্যালি প্র্যাকটিক্যালি দুটোটা লাগবে।
ওকে,
প্র্যাকটিক্যালি বলতে আমি যদি করি আমার এটা হলো প্র্যাকটিক্যালি, আপনি টেকনিক্যালি আপনি শুধু জিনিস দিবেন, যোগান দিবেন, ওই ঘর ওইখানে জিনিস আছে, ওই জিনিস ওইখানে আছে নিয়ে দেবে। তখন ঘরের কতটুক দূরে যে কাজটা দিছে সে বলছে ওই ঘরে ৩০ বাড়ি অলঙ্কার আছে, ৬০০০ টাকা ক্যাশ আছে। তখন স্বর্ণ এক বড়ি স্বর্ণ বিক্রি হইতো আপনার ২২০০ টাকা ২৩০০ টাকা। তখন ওদের ডাকাতের কাছ থেকে হাজারি গলি একটা দোকানে লইতো ২০০০ টাকা স্বর্ণের বড়ি। যাই হোক, গেছি, যাওয়ার পর দেখছি দুইজনে একটা গাছ নিছে কাঁধে, লম্বা গাছ, আপনার ৫ ফুট হবে,
কাঁধে
কাঁধে, এক মাথায় একজন, এক মাথায় একজন, যখন ডিবি ধরা যা, তিনজন পিছনে তিনজন ছিল, ওরা যখন আসলো একটা প্রেশার হলো না, মারি দেওয়ার সাথে সাথে দরজা দুইটিকে চলে গেছে। তখন মানুষ তো গুম, আতঙ্কের মধ্যে সবাইকে আটকাইয়া একটা কর্নারে নিয়ে গেছে, নিয়ে রাখছে। রাখার পরে আমি তো আজিজের পিছিয়ে পিছিয়ে আসি, দুইটা বন্দুক নিয়ে পিছনে, দুইটা বন্দুক নিয়ে সামনে, আর দুইটা বন্দুক নিয়ে দুইজন আছে, আর সবাই
মুক্তকে বাধা ছিল, সবাই কোনো বাধা নাই,
না কোনো বাধা নেই। তখন সবকিছু খাতাইটা দিয়ে কিছু পাইনি, এমন অবস্থায় দেখতেছি একটা লোক একটা ধারণা ধাল হয়েছে, ধাল হইয়া এ যখন আজিজকে খুব দেওয়ার চেষ্টা করতেছে, তখন আমি পিছন থেকে দিছি কুফুস, সাথে সাথে গাঁটটা কেটে গেছে।
বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র দুই মিনিটের বিরতি। বারবারই বলছিলাম যে ওকে, আমি জানি যে এটা আজকে কোন দিকে যাচ্ছে আপনি ইমাজিনও করতে পারবেন না, কত ভয়াবহ ঘটনা এখানে রিভিল হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিব, মাত্র দুই মিনিটের বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ, আমি আরজে কিপ্টি আপনার সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠানটি আমরা পুরোপুরি ইউটিউবে আপলোড করছি, আপনারা যদি ওখান থেকে ডাউনলোড করতে চান ওখান থেকে এখনই পুরোটা শুনতে পাবেন। আমাদের ইউটিউবে ঠিকানা www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ, আমি বলবো ঢাকা FM এর শ্রোতাদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য, এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা FM, এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের, সুনির্দিষ্ট কোন ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। ১০১ নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, ১০১ নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা FM এ। বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ, দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে ০৯৬৩৮৭৭১৭৭১। আমি আরও একবার বলছি, 09638771771। এই নম্বরে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য, বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন, বইয়ের মূল্য হচ্ছে ২০০ টাকা। আরেকটি নম্বর রয়েছে রকমারি ডট কম এর, নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, খুবই সহজ একটি নম্বর, 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়ার ঢাকা FM এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ঝটপট কিনে ফেলুন আজকের গল্পে, যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাখঘাট না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, ফিরে আসছি মাত্র দুই মিনিট পর। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality.
something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
আমন্ত্রণ আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজি কিবলি আপনার সঙ্গে রয়েছি, আর আজকে এখানে কনফেস করছে মোর্শেদ। তিনি একজন কৃষক। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, আপনি কোপটা দিলেন, আপনি যেখানে ছিলেন তারপর
কোপটা দিলাম, কোপ দেওয়ার সাথে সাথে ফুরি গেছে। ফুরি যখন গেছে, ওর ফ্যামিলির সদস্য যারা ছিল সবাই হাউ মাউ করে যখন কান্নাকাটি করতে, তখন আমি দিয়েছি চুপ, একদম কান্নাকাটি করব, টাকা পাইতেছে না, এই টাকা রাখছে কই হয় জানি না। তখন মহিলা একটাকে ধরলাম, ও আমার মায়ের বসে সমান হবে। আমি আদর্শ কি জন্য, টাকা স্বর্ণ এগুলির জন্য। ধরার পরে যখন ওকে আমি ছুরিটা দেখাইলাম, বলে বাবা স্বর্ণগুলো কোথায় আমি জানি, কিন্তু টাকার কথা আমি জানি না, স্বর্ণ কোথায় রেখেছে। এই যে আমাদের গ্রামে কত ফানি খাই, কলসি আছে না, কলসি কলস কলস, কলসের মধ্যে স্বর্ণগুলো রাখছে। আমাকে বলে ওইখানে, আমি বলি আমি যাবো না, আপনি নিয়ে আসেন যান। তখন এটা ছিল আপনার ওই যে মাটি, তখন আমি যখন ছুরি দিয়ে একটা কূপ দিলাম, এটা ভেঙে গেছে, এখান থেকে আমি স্বর্ণগুলো নিলাম। টাকা কোথায় কয় টাকা আমি জানি না, কে জানে, কে জানে আর বলে না। পিচ্চি ফুলা একটা ছিল, পিচ্চি ফুলা সেদিন আমি একদিনে যে কাজটা করছি সবাই ভয় ভয় হয়ে গেছে, কি রে নতুন ছেলে। তারপর পিচ্চি একটা ধরলাম, আমি বলি টাকা কোথায় রাখছে বল না, হয় তোকে মেরে ফেলবো, একটা তো মেরে গেছে দেখছোস। আর একটা বেডি খাওয়া মাও করে কান্নাকাটি করি, বলে বাবারে আমার এই টাকা লাগবে না, টাকা নিয়ে যাও, আমাদেরকে মাইদের করিস না। টাকাটি দিল, টাকা নিয়ে চলে আসলাম। আসার পরে
যে কোপটা মারলেন, উনি কি আসলে মারা গেছে ওখানে নাকি ওনার? এটা গ্রামের মধ্যে হচ্ছিল না, চিল্লা চিল্লি শুরু হয় না, হইচই পড়ে না,
হইচই বললে কি হবে, বাইরে আমাদের লোক আছে না,
বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে,
বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এখন পারবে না, এখন তো আপনার আধুনিক যুগ, এখন সব সব জায়গায় মোবাইল, এবং কিছু হলে মোবাইল ফোন করে দিছি, সবকিছু গেরুয়া হয়ে গেছে।
রাইট, হ্যাঁ, তো সেই সময় তো মোবাইল টোবাইল কিছু ছিল না?
না না না,
আচ্ছা,
এগুলি তো একসাথে আমলের ঘটনা।
আচ্ছা,
তখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল একসাথে।
ওকে,
যাই হোক, তখন আমরা চলে আসলাম। আসার পরে বাঘ বন্ডর করে আমাকে 3,000 টাকা দিছিল। তখন আর কি আমি আর কি এত কিছু জিজ্ঞাসা করি না। তো আসার পর আমি বলি, আমাকে 3,000 টাকা কেন দিলেন, সম্প্রীত আমরা রাখেন না, ওই আমার দামি রাখছি, তুই তো তোরটা তুই কে বলছে, ওই আজিজ,
আজিজ মানে যে আপনাকে বাবা রাখতে বলেছিল।
তখন কয়েকদিন পর আমি স্টেশনে গেছি, টেম্পুর স্টেশনে গেছি, আমাকে বলে কি বাতি যা কই গেছিলি, তোর আমি খুঁজ দিয়েছি, আমি বড় স্টাফ পাইতেছি না। আমি বলি আমি আর চাকরি করব না, ভালো লাগে না, চাকরি করলে আসবো। কয়েকদিন গেছে, কয়েকদিন পর আমাকে বলে আজকে আমরা কাজে যামু, তুই রেডি থাকব, আজিজ বলতেছে। সেদিন আমার সাথে আমি একটা ভুল করছি, আসার সময় ও আমাকে গাট্টি কোট্টা গুলি দিতে চাইছিল, আমি এগুলি লইছি না।
গাট্টি কোট্টা বলতে মানে আজিজ আপনাকে গাট্টি কোট্টা দিতে চাইছে?
হ্যাঁ হ্যাঁ, ওই যে বন্দুক টন্দুক বাস্তা করছে, আচ্ছা, হেঁটে হেঁটে আসতে হয়। তবে আমি বলি আমি ওগুলি আমি পারবো না, ঝাড়ে দিয়ে চলে আসছি। তখন বলে নেওয়ার সময় টার্মিনালে যাবি এগুলো নিয়ে, তারপর আমি পিছনে যাবো। আমি বলি তোর জিনিস তুই নিয়ে, আমি যাবো না। সেদিন ওর সাথে আমি এই খারাপ ব্যবসা খারাপ ভাষা দিছি, তোর জিনিস তুই নিয়ে। তখন ও রাগ হয়ে গেছে, আমি এমনেস্টারে গেছি। আমি যাওয়ার পরে আমি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠি সবাই গেছে, সবাই গিয়া আর জায়গায় নামছে না। আমার পরে ওইখান থেকে যেটা বলে ঠেকগড়, ঠেকগড়ে গেছে, ঠেকগড়ে অনেক সময় সময়টমা কাটাইয়া যখন রাত 12টা হয়ে গেছে তখন আমরা এখান থেকে উঠলাম। তখন একটা লোক আমাকে বলে, নাম হলো মামুন, ভাইয়া আপনি যার সাথে থাকেন ও ভালো না, ও কয়েকটা অঘটন ঘটেছে, কিন্তু আপনাকে সুবিধে যদি আপনি জের কথা মতো যদি না চলেন, এ আপনাকে সাজ করে দেবে, হ্যাঁ আজিজ। তো আমি বলে রাখা আল্লাহ মারে, আল্লাহ আমাকে রাখলে কেউ মারতে পারবে না। ওই সময় ওই মামুনকে আমি এই কথাটা বললাম। গেছি, যাওয়ার পরে দরজা টরজা ভাঙলো, ভাঙার পরে যেখানে যেগুলি আছে সেগুলি সবকিছু নিয়ে টিয়া আমরা এখান থেকে রওনা হয়েছি। রওনা হওয়ার পরে পাবলিক আমাদেরকে চতুর পাশ থেকে গিরি ফেলছে। পাবলিক যখন গিরি ফেলছে, তখন আমি কোনোদিন বন্দুক চালাই না, চালাইছি না। তখন তারা যাতে খাও মাও করতেছে, তখন আমি একজনকে বলি, বাড়া এটি কি কাজ করস, তোর হাতে বন্দুক আছে না, গুলি কর। সে কি করলো, পারলে তুই কর। আসলে ও কোনোদিন গুলি চালাই না, এমনি বন্দুকটা দখল রাখছে।
আচ্ছা আচ্ছা,
তখন আমি আজিজকে বললাম, এসি তাড়াতাড়ি সিস্টেম বল, না হয় সবাই মারা যাবে। আজিজ আমাকে বল, উপরে একটা এই ক্যাপ আছে, এটা যখন টান দিবি, এটা ভাঙবো, ভাঙলে গুলি ঢুকবি, গুলি ঢুকার পর যখন এটা আবার সাপ দিবি, সাপ দেওয়ার পরে নিচে একটা ক্যাপ আছে, এটা টান দিবি, এটা টান দিলে ওকে হবে, তখন টান দিবি গুলি যাবে। তখন বললো ওই সিস্টেম হলে গুলি বের হবে। তখন আমাকে সিস্টেম দেখাই দিছে, সিস্টেম দেখার পরে তখন ওখানে আমি দুটো গুলি করছি, দুটো গুলি করার পর প্রথম গুলি এমনি হয়েছে, দ্বিতীয় গুলিতে একজন পাবলিক একদম মুখোমুখি এসে গেছে, একদম মুখোমুখি, আপনি যেখানে আমি যেখানে, এইরকম মুখোমুখি এলফাইডের মধ্যে গুলিটা লাগলো। তখন আমার খুব আফসোস লাগে, কি করলাম।
আপনি ফাঁকা ফায়ার করতে চেয়েছিলেন, কিন্তু সেকেন্ড গুলিটা আপনি একজন লোকের শরীরে করেন, তাই তো? হ্যাঁ, তারপর
তখন ও যখন মারা গেছে সবাই ফালাই গেছে, একজন মারা যখন গেছে সবাই ফালাই গেছে, না হয় আসতেও পারতাম না।
তখন বয়স কত? ১২ বছরই নাকি একটু বড় হয়েছেন?
একটু বড়, দুই এক মাস এদিকে এদিক হবার।
আচ্ছা, তো আমার ১২ বছরই আমি ধরে নিচ্ছি। এই ১২ বছরে তিনটা খুন হলো। ওকে,
তখন আসার পরে আমি ওদেরকে বলছি ভাই আমি আর টাকা দিতে যাবো না। সবাই বলে না তোকে যেতে হবে। সেদিন ওদিনও হয়তো আমরা কিছু পাইতাম না, তুই যদি এই ঘটনা না ঘটাইলে স্বর্ণ পাইতাম না, টাকাও পাইতাম না। এদিন যদি এই লোকটাকে না মারলে আমরা কেউ আসতে পারতাম না। জোরাজুরি করে একটা কাজে নিয়েছে, একটা কাজে নেওয়ার পরে আমি ততটুকু কিছু করিও না, আমার ভালো লাগে না, কাজটা ভালো মতো হইলও না। আমাকে ২০০০ টাকা দিল, আমি কিচ্ছু নিই না, আমার কোনো বন্দুকও নাই, ছুরি নাই, কিছু নাই আমার কাছে, আমি নীল। তখন আজিস আমাকে বলে এই একটা কাজ করতে হবে। কি? ওই সৈদেরি সাহেব আসবে, সৈদেরির বাসায় যেতে হবে। কোন সৈদেরি? তখন আমি ওকে বললাম কোথায় সৈদেরি আর কোথায় তুমি, তুমি বাড়ি ডাকাতি করো, সৈদেরি করার রাজনীতিক। এই কিছুদিন আগে ফাঁসি হলো, আমাদের চট্টগ্রামের সৈদেরি তো এক নামে পরিচিত, আন্ডারওয়ার্ল্ডের।
ওকে প্রিয় শ্রোতা, আমি এখানে একটা নাম এখানে মিউট করছি। এটা আমি বারবারই বলি, যেহেতু সিক্রেটস অনুষ্ঠান থেকে আমরা কাউকে হেও করতে চাই না, কিংবা জীবন গল্প থেকে, এবং এটা যেহেতু ইনভেস্টিগেটিভ শো না, সে অর্থে আমরা কাউকেই এমন কোনোভাবে তার নাম কিংবা তার পরিচয় এখানে রিভিল করতে পারি না, যাতে করে সে প্রশ্নবিদ্ধ হয়, কারণ ইটস নট ইনভেস্টিগেটিভ শো, এবং সে অর্থে আমাদের কোনো প্রমাণও নেই। এবং যিনি এখানে এসে বলছেন, কনফেস করছেন, তার জীবনের ঘটনা, তিনি কতটুকু সত্য বলছেন মিথ্যা বলছেন সেটা তিনি জানেন, আর আপনার জায়গা থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। কিন্তু আমরা তুলে আনতে চাই এসেন্স অব দ্য স্টোরি। সো আমরা এখানে যে নামগুলো এখানে মিউট করেছি, এটা শুনে আমার নিঃশ্বাস কিছুটা হলেও প্রলম্বিত হয়েছে, এই কারণে যে এভরিবডি নোজ হিম, আমি জানি, কিন্তু আপনাকে আমি জানাতে চাই না। ঘটনা আসলে মূল জায়গাটাতেই থাকুক, সেটা হচ্ছে ওনার জীবনের অপরাধগুলো কি কি, আর কাউকে এখানে আমি জড়াতে চাচ্ছি না। তারপর
তখন ও বলতে আমার সাথে আই গেছি, যাওয়ার পর দেখতে সৈদেরির বাড়ি হইল আপনার চক বাজারের দক্ষিণ পাশে, আন্দির কিল্লার উত্তর পাশে, গনি বেকারির মোড় থেকে উপরে উঠছে। উপরে উঠার পরে দারোয়ান যখন ওকে দেখছে আর কোনো জিজ্ঞেস কোনো কথাও বলে না, অটোমেটিক দরজা গেট খুলে দিছে।
এই আজিজকে দেখার পরে দোকান মানে দরজা খুলে দিয়েছে?
হ্যাঁ, গেট খুলে দিছে। তখন আজিজ গিয়ে বসছে, বসার পরে আমি এক কর্নারে দাঁড়িয়ে থাকছি, আমি ছোট বলা প্রথম আমার লাইফে আমি সৈদেরিকে দেখলাম।
ওকে,
তখন সৈদেরিকে বললো আজিজ ভালো আছোস? আছি স্যার। এটাকে কয়টা ছেলে? কি তোর না ছেলে নাই? কই আপনাকে বলতে ভুলে গেছি, আপনি আমাকে যে ঘটনার জন্য খবর দিছেন এই ঘটনার জন্য ছেলে আনছি, ওকে আমি জেল থেকে বের করেছি। তখন আমার দিকে তাকাইছে, বাবা এখানে বসো, শিক্ষিত লোক তো। বসলাম, বসার পরে আমরা কি খাবা? আমি কিছু বলি না, আমার সাথে ওর সাথে কোনো সম্পর্ক নাই, কোনোদিন দেখাও হয় না, আমি ওকে কি বলবো? চা নাস্তা দিছি, চা নাস্তা খাওয়ার পরে একটা লোকের একটা ছবি দিছি কার হাতে, আজিজের হাতে। তখন আরেকটা ছেলে আসছে, নাম সুমন, আসার পরে ও টাকা নিয়ে আসছে, দুটা ৫০,০০০ টাকার নোটের বান্ডিল ওর হাতে। তখন আমাকে ডাকলো, এদিকে আসো।
চৌধুরী আপনাকে ডেকেছে?
হ্যাঁ, চৌধুরী আমাকে ডাকছে। চৌধুরী ডাকার পরে আমি গেছি, আমাকে বলে যে লোকটার ছবি দিছি, এটা ঘটনা ঘটাইতে পারবা? তো আমি বলি লোকটা কোথায় থাকে, কি করে, আমি তো ওকে চিনিও না।
এটা চৌধুরী আপনাকে জিজ্ঞেস করতেছে?
ওকে চিনিও না এবং ওকে দেখছিও না, যদি আমি দেখতাম চিনতাম তাহলে ওর রানিং পথে আমি ওকে কিছু একটা করতে পারতাম। আর ও কি কাজ করে, ওইটা যেখানে কাজ করে, যেখানে ব্যবসা করে, ওখানে জায়গাটা কিরকম, আমি তো সিস্টেম বুঝতে হবে তো। হয় সুমন সবকিছু জানে, ৫০,০০০ টাকা ওখানে রাখছে আর ৫০,০০০ টাকা হাতে করে নিয়ে গেছে। সুমন ৫০,০০০ টাকা আমার হাতে দিছে। তারপর সুমন আবার ডাকছে, সুমন ভিতরে গেছে, একটা ৯ এম রিভলভার, আমার লাইফের প্রথম আমি রিভলভার ধরছি,
৯ এমএম
একটা ৯ এম রিভলভার আনি দিছে আমাকে। আমাকে গুলি দিছি মনে হয় এই ২৮ পিস গুলি দিছে, একটা প্যাকেটে একটা রিভলভার দিছে আবাসসহ। তখন আমি সুমনকে নিয়ে একটা রিক্সা করি সব বাজারে আসলাম, আসি কোহিনুর হোটেলে বসলাম। বসার পর তাকে বললাম ভাই লোকটা কোথায়, তোমার এত কিছু জানার দরকার নাই, তোমাকে আমি ও কি করে না করে এগুলি দেখাবো, ও কোন সিস্টেমে আসে, কোন সিস্টেমে ঢুকে, ওকে তুমি কোন জায়গায় হিসেব করতে পারবে এটা বলো। সাইজের কথা বলো। এই যাক, ওই সাবজেক্টে যাওয়ার কথা নেই, তাহলে ঠিক আছে তুমি আমাকে নিয়ে চলো। ওইখান থেকে একটা রিক্সা নিয়ে জিজির মোড় গেছে, জিজির মোড় একটা কাপড়ের দোকান আছে ওর, কাপড়ের দোকান দেখাইলো ওই সদাগর ভাই, একটা সার্ভিস দেখান তো দেখছি কথাবার্তা বলি আমাকে সদাগর। আচ্ছা ঠিক আছে,
আরে সে কাপড়ের দোকানদার?
হ্যাঁ হ্যাঁ, দোকান জায়গায় কোথায়? সাদগা আবাসিক, আবাসিক কিন্তু সম্পূর্ণ সেই ওই সময় সম্পূর্ণ হয় না, একটু একটু হইতেছে আর কি। আমিও তো যে বর্তমান ওই সময় থাকতেছি ফেপসির এই পাশে, ও ডুববে এই পাশে, তখন আমি বিশ্বাস হয় না, বসে থাকছি, বসতে 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 রাইতো প্রায় আটটা সাড়ে আটটা হয়েছে, দেখছি রিক্সায় করে যেতেছে। তখন আমি আর কিছু বললাম না, আজিজের কাছে গেলাম, আজিজকে বলি, বললাম কি ঘটনা কালকেই করবো কিন্তু তুই সাথে থাকবি, কয় ভাই আমার ভয় লাগে।
আজিজ তখন কি ভাই ভাই বলা শুরু করেছে বাপ বাদ দিয়ে?
না না, আজিজ ওই সুমন, সুমন
সুমন, ওকে।
হ্যাঁ ভাই আমার ভয় লাগে, আমি কতটুকু দূরে থাকবো, ভাই আমি আজিজকে বলবো, আজিজকে বলিস না, আজিজকে বললে আজিজ আমাকে হিসাব করে দিবে। তখন আজিজ আমাকে একটু একটু ঠেরা চোখে দেখে,
মানে কম্পিটিটর ভাবা শুরু করছে, প্রতিযোগী ভাবা শুরু করছে। টাকাটা কি আপনার পকেটেই গেছে?
না,
পঞ্চাশ হাজার টাকা যে দিল
এটা আজিজই নিয়ে গেছে,
আজিজই নিয়ে গেছে, আপনি কিছুই পাননি?
না
ওই সময়টাতে। ওকে, তারপর?
তখন আজিজ সুমন একসাথে কথা বললো, একসাথে কথা বলে আজিজ আমাকে
পঞ্চাশ হাজার টাকার দুটো বান্ডিল ছিল ওখানে,
একটা সৈদের হাতি করে নিয়ে গেছে
আর একটা আজিজকে দিছে,
আজিজকে দেন, সুমনকে দিছে, সুমন আমাকে দিছে, আমি আজিজকে দিছি।
আপনি কাজ করার পরে বাকি পঞ্চাশ হাজার পাবেন?
হ্যাঁ হ্যাঁ।
ওকে, বলেন তারপর।
তখন আমি বলি তোর এত টেনশন করিস না, ও আজকে যেই টাইমে আসছে যদি কালকেও সেই টাইমে আসে তাহলে হবে, একই টাইমে আসে, একই টাইম বলতে দশ মিনিট এদিকে হতে পারে, বা রাস্তায় যানজট রিক্সায় আসে, ঠিক আছে তোরা টেনশন করিস না, তোরা আমার পাশেও আসিস না। তারপর আমি ওকে বললাম একটা ট্যাক্সি ঠিক করস, ওখানকার আমার টু স্টপ ট্যাক্সি ছিল, ও পরিচিত একটা ট্যাক্সির ড্রাইভারকে বলছে, বলার পর ওকে বললাম তুই এই জায়গায় ট্যাক্সি স্ট্যান্ডে রাখবি, ট্যাক্সি স্ট্যান্ডে থাকবে, তুই অন্য কিছু অন্যদিকে এমনি লারবি সারবি, যেন কেউ না বলে তুই গাড়ি টেস্টার দিয়ে রাখছিস কেন, না আমি টেস্টিং করতেছি।
মানে আপনার টার্গেট হচ্ছে ওকে গুলি করার পরে আপনি সিএনজিতে উঠে যাবেন?
আমি ট্যাক্সি পেয়ে যাবো। তখন ও যখন রিক্সায় করে আসতেছে, আমি গাড়িতে বসলাম, ট্যাক্সির ড্রাইভারে বলছি তুই সামান্য ডানে দিয়ে একটু ঠেরা করে দাঁড়াবি,
যাতে করে রিক্সা আটকা যায়,
রিক্সা আটকেলে তো ও কেঁকে যাবে।
ওকে,
তখন ট্যাক্সির ড্রাইভার যখন দিছে,
ট্যাক্সির ড্রাইভার কে ছিল?
ট্যাক্সির ড্রাইভার আমাদের লোক, ও আগে সুমনের পরিচিত লোক,
ও জানতো বিষয়টা?
হুম, তো জানতো, ও তো সম্পূর্ণ বলার পরে আনছে,
ওকে ইনভলভ করে নিয়ে আসছে পুরোপুরি যে কাজটা হবে, এবং তারপরে তুমি সিএনজি নিয়ে দৌড় দিবা।
জি জি। তখন ওই লোকটা যখন এই তোর বাপের রাস্তা না বলছে তোর, এই আমি বলি মুরব্বী মানুষ আপনি গালালি করতেছেন কেন, এবার একটা তাপ্পর দিমু বলতে দেরি নেই, বেশিটা সবকিছু ওকে করে রাখছি, মেগজিনে ওকে আসিল, লোক ছিল, দিছি দুইটা টান, প্রথম নাইন ইন রিভলভারের গুলি আমি করলাম।
এর আগে আপনার কোনো অভিজ্ঞতা ছিল না এটা চালাতে কেমন লাগে বা কি অবস্থা?
এটা তো আমি সিস্টেম বুঝছি, ওই বন্দুকের সিস্টেম একটা, রিভলভারের সিস্টেম একটা। তখন ওকে গুলি করার পর ট্যাক্সি নিয়ে টান দিছে, টান দিয়ে আমরা একদম উত্তর দিকে চলে গেছি, গিয়া হাততাই রাস্তার মাথারি দিকে গিয়া।
গুলি করার পরে ওনার প্রতিক্রিয়া কি ছিল, উনি কি করলো ওই মুহূর্তে?
আমি তো দেখি না, বর্তমান নেই তো।
না সেটা ঠিক আছে, কিন্তু গুলি করার পরে হয় না যে একটা মানুষ পড়ে গেল রিক্সা থেকে বা গুলি করার পরে?
আমি গুলি করার পরে রিক্সার ড্রাইভার একদিকে ফালাইছে, এই ওখানে খাতাল মাছের মতো দরফর দরফর করতেছে।
আচ্ছা,
এতটুকু চোখে দেখছি, আমি তার পিছিয়ে তাকাই না, আমি চলে গেছি। আজিজ সুমন এদিকে চলে আসছে, আমি ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে ওদিকে গেছি, ওদিকে গিয়া খাপতে রাস্তার মাথায় গেছি, মাথায় গিয়া ওকে বললাম চাকা চা পানি খেলো, আমি তো গাড়িতে বসতে বসি, ওই গদির নিচে একটা জাঙ্গা আছে, সিএনজি তো পিছনে জাঙ্গা আছে, ট্যাক্সির পিছনে জাঙ্গা আছে, ট্যাক্সির সিটে এইরকম।
জি।
তখন এটা আলগাইয়া রিভলভারটা কেন ঢুকে রাখছি, ড্রাইভারও জানে না, দোকানে গেছি চাটা খেয়েছি, চাকাটা খাওয়ার পর তাকে আমি বলছি তুই গাড়ি কোন গ্যারেজে রাখিস, ভাই আমি বাদরতলা গাড়ি রাখি। আচ্ছা ঠিক আছে, আমি বাদরতলা যাবো, তুই চলে যা, ভাই আমার ভাড়া আর বেটা ভাড়া সুমনে দিব। ওখানকার সময় কোনো মোবাইল টোবাইল ছিল না, কে কোথায় কোনো যোগাযোগ রাখতে পারে না। আসলাম আমি এমনি এই টেম্পুতে করে চলে আসলাম, ট্যাক্সিতে করে আর আসিনি। যখন বাসায় গেলাম তখন আজিজের বউ আমাকে বলে বাবা তুমি আজকের পর থেকে আমার ঘর আর থাকবা না।
বিরোধী নেব আর একটি প্রিয় শ্রোতা, ভয়াবহ এবং দুর্ধর্ষতম সিক্রেটস নিয়ে আজকে এখানে আছেন মোর্শেদ, তিনি একজন কৃষক মানুষ। কেবলমাত্র এক ঘন্টাখানিক সময় আমরা পার করেছি, এরই মধ্যে তার চারটি খুনের ঘটনা আপনারা জেনেছেন এবং সেগুলোর ব্যাকগ্রাউন্ডও আপনারা জেনেছেন। একটা শিশু কোথায় কোন পরিবেশে বড় হলে খুনি হয় সেটা জেনেছেন। আরও কিছু নিশ্চয়ই জানার বাকি আছে। মাত্র কয়েক মিনিটের বিরতি, ঠিক রাত ১২টায় ফিরছি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গেই আছি আর আপনারা শুনছেন দেশের ওয়ান অব দ্য হায়েস্ট অ্যান্ড লার্জেস্ট রেডিও নেটওয়ার্ক ঢাকা FM 90.4। ওকে, দিস ইজ অ্যান স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আমরা বলবো যে যারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান শোনেন এবং যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য যে এবারের বইমেলায় আমার একটি বই এসছে, এই দুটো অনুষ্ঠান নিয়ে একটি মাত্র বই। আপনারা যদি সংগ্রহ করতে চান এক্ষুনি ফোন দেবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি ফোন নম্বরটি হচ্ছে 16297। বইটি হচ্ছে আরজে কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস এবং বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। আর বইমেলা থেকে সংগ্রহ করলে আপনারা সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের স্টল 101 নম্বর স্টল থেকে। আপনারা ফোন দেবেন এই নম্বরে 16297। বইটির মূল্য হচ্ছে 200 টাকা মাত্র। সঙ্গে থাকুন।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমার লাখ লাখ লিসনারদের পক্ষ থেকে আমি একটা কথাই শুধু বলতে চাই, ওয়ান অব দ্য ডেয়ারিং এপিসোড এভার আজকের এই সিক্রেটস। আমার সঙ্গে আছেন মোর্শেদ, তিনি একজন কৃষক এবং তার জীবনের এমন একটি জায়গাতে আমরা আছি, মাত্র ১২ বছর বয়সে চারটি খুন এবং যে ঘটনাগুলো উনি বলেছেন রীতিমতো গা শিউরে ওঠার মতো। চট্টগ্রামের যে ব্যক্তিটি ওনার চতুর্থ খুনের সঙ্গে জড়িত সেই ব্যক্তিটির নাম আমরা আমাদের রেডিওতে প্রচার করছি না, বিকজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো, অ্যান্ড নামটা প্রচার করলে এক নামে ওনাকে সবাই চিনবে। সো আমরা একটা জায়গা থেকে আবারও ফিরতে চাই যেখানে উনি ছিলেন। তার আগে বলছি যে এই অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার নিজের জীবনের অপরাধগুলো বলতে চান, ইন এ সেন্স যে আপনার মতো করে ভুল সমাজে কেউ কখনো না করুক, অপরাধ কখনো না করুক, আপনি আসতে পারেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদের এখানে ফোন করবেন, ফোন করে বলবেন আপনি কি অপরাধটা করেছেন, আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। যেখানটায় আমরা ছিলাম, আপনাকে বলল যে আজিজের বউ যে আর তুমি আর এসো নাই বাড়িতে,
তুমি আর আমার ঘরে আসো। তখন আমি আর ঢুকলাম না, না ঢুকি তখন আজিজকে বললাম ওই টাকাগুলো দাও। বলি কিসের টাকা? কিসের টাকা তুই জানস না? তখন ওই ওর বউ বলতেছে এই ফাগলা কুকুর যেতক্ষণ ডাকতে পারবা ততক্ষণ তোমাকে সেবা করবে, ও যদি তোমার একটু আড়াল হয় তোমাকে কামড় দিবে। ওকে আমি এই পর্যন্ত আজকে দুই বছর মতো হয়ে গেছে কত টাকা ওকে আমি রোজগার করে দিছি। ওই কোনোদিন আমার আমি কি ওর কাছ থেকে কোনোদিন টাকা চাইছি? ওখানে আমাকে ১০,০০০ টাকা দিল। তা আমি বলি ১০,০০০ হবে না, ৫০ লাগবে। আমি এক টাকাও পাইছি না, আমি সৈদুরিকে বলে দিন। তুই ও বলতেছে সৈদুরির কাছে তোকে খেয়ে নিয়ে গেছে, তোকে সৈদুরি চিনতো? তখন আমি ওকে বললাম সৈদুরি আমাকে চিনে, আমার যোগ্যতাকে চিনে। তুমিও তো আমার মতো মানুষ, তুমি আমার থেকে দশাল লাভ মা, তুমি কি করতেছ? তখন আমি আবার সুমনের কাছে গেছি, সুমনকে বলি আমি টাকা পাইনি, তাকে থেকে টাকা আন, না হয় আমি এটা একটা লন্ড বন্ড বাজাই দিন সুমন কাছে। সুমনে বলে সৈদুরি এখন ওকে বেশি বিশ্বাস করে
আপনাকে, কারণ কাজটা আপনি করছেন এই কারণে।
সৈদুরি ওকে বেশি বিশ্বাস করবো, ওর টাকাগুলো দিয়ে দাও, না হয় ও সৈদুরি যেটা বলে এটা করবে। তখন আজিজ টাকাগুলো দিয়ে দিল। টাকা দেওয়ার পরে আজিজের আমার উপর একটা খুব নাই, এখন
খুবই স্বাভাবিক।
তখন আজিজ সুমন আমাকে বলে ঠিক আছে আমাদের ঘরে কেউ নাই, আমার মা আছে, এই ভাই আছে, বাবা আছে,
তুমি আমার সাথে থাকো।
হ্যাঁ, আমি আমার মাকে বাবাকে বললে এখানে থাকতে পারবো। তো এই সুমনের মা বলে এটা কে? তখন আমি একটা সালাম দিয়েছি, সালাম আসসালাম আলাইকুম। তো ওয়ালাইকুম। ওর বাসায় দুই তিন দিন ছিলাম যখন সৈদুরি ডাকাত থেকে চিটাং গেল। সৈদুরি তো এক জায়গায় থাকে না, ও দেশের বাইরেও চলে যায়। হয়তো আপনারা চিনতে পারেন।
জি জি জি।
সেদিনে যখন স্ট্যান্ড গেল, আমি সুমন আমাকে নিয়ে এখানে গেল। সেদিনের সাথে আমার সাথে এমন কোন কোনো কিছু নাই, সুমনের মাধ্যমে সব কিছু। তখন সুমন আমাকে বলছে সৈদেরি আসছে, চল সৈদেরির কাছে যাই। গেলাম। তখন আমি বললাম কি, আমি এই ঘটনাটা আমি নিজে একা করছি, সুমনকেও টাকা দিছি না এবং আজিজকেও টাকা দিছি না, আজিজ আমার ঘর থেকে বের করে দিছে। সৈদেরি হাসি উঠল। তখন সুমনকে বলল তুই কালকে দুপুর আসবি। আমাকে টাকা দিল 50,000, সুমনকে 10,000 টাকা দিল, ওই বান্ডিল যেটা রাখলো এটা আমাকে দিয়ে দিছে। সুমনকে 10,000 টাকা দিছে, সুমনকে বলছে কি আমি কালকে 12টার আগে আসবি, 12টার পরে আমি থাকবো না। তখন সুমন 12টার আগে গেছে না পরে গেছে আমি জানি না, সৈদের সাথে কি বলছে এটাও দেখি না। তখন সুমন আমাকে বলে তোর জন্য একটা বাসা ঠিক করছে, কোথায়? ওই যে বাড়াই ভাড়া একটা বিল্ডিং এ তোতায় এই বাসায় তুই থাকবি, 12টার লাগবে না। তখন গেছে কাপড় চোপড় নিয়ে, আমি এখানে গেছি। তখন দারোয়ানকে বলছে এটা সৈদের লোক, ও একটাই দুইটাই তিনটাই যে কোনো যেই সময় মন চাই গেট নিয়ে বাধা দেবে না, সৈদের হুকুম। তখন আমাকে বলছে চল কোথায়, ওই আরেক জায়গায় যেতে হবে, রহমতগঞ্জ নিছে। রহমতগঞ্জ নেওয়ার পরে চারটে লোকের সাথে আমাকে পরিচয় করে দিছে, সেরিজনকে বলে দিছে কি সৈদের অর্ডার, তুমি ফাঁসো তুমি ফাঁসো তুমি ফাঁসো, দৈনিক 2,000 টাকা ওকে দেওয়া লাগবে। ওরা হয়েছে কি জানেন, এই যে সিটাং শহরে যে তো নোংরা কাজ হয়, পকেট মাইট, হাইজাকার, হ্যাঁ কিডন্যাপ, এরা সেজন হলো মেইন
সর্দার।
হ্যাঁ বাবারও তো বাবা আছে, ওইটা আসল বাবা। যাই হোক, নিয়ে গেছে আমাকে বলে দিছে সৈদের হুকুম, তোরা 500 টাকা করে দিবি ওকে
প্রতিদিন
প্রতিদিন প্রতিদিন আমি সন্ধ্যা 80 টাকা নিয়ে যান। তখন কয়েকদিন গেল, কয়েকদিন যাওয়ার পরে তো আমি যে ওরা যে আস্তানা তো আমি চিনি, ওখানে যদি আপনি সারাদিন যদি দরজা বের গেন দরজা খুলবে না, কেউ কে দেখবেনও না, কিন্তু পরিচিত কেউ গেলে ডাকা লাগে না, এমনি দরজা খুলি দেয়। তখন একদিন আমি নি মার্কেটের পশ্চিম পাশ থেকে যেটা বলে আপনার এই নফুর মার্কেট, নফুর মার্কেট সামনাসামনি দেখতেছি একটা লোককে বেবড়েছিতে উঠেছে। লোকটাকে আমি দেখছি দেখছি মনে হয়, তখন আমার সাথে সুমন ছিল, সুমনকে বললি এই ট্যাক্সিটা রক্ষা কর। তো কি জানি আমি বলি একটা লোক গাড়ি উড়েছে, তোরগুলো তোকে দিতেছে যে যেরকম করক না কেন, তোর উপর কোনো এফেক্ট আসলে এইটা না বলবি না, লোকটার জন্য আমার মায়া লাগতেছে রে, চল।
মানে ওরা চিন্তাই করতেছিল, মানে
হ্যাঁ ওকে কিডন্যাপ করছে।
আচ্ছা
আমি ছেলেটাকে চিনছি, এটা আমার এলাকার লোক।
আচ্ছা
তখন আস্তানায় নিয়ে গেছে, আমি ওইখানে গেছি, গেছি দরজা খুলছে, দরজা খুলছে আমাকে একটা চেয়ার দিছে, ভাই বসেন। সে আমাকে বললো কি খাবেন, আমি বলি আমার কিছু খাওয়ার প্রয়োজন নেই, তুমি এদিকে আসো ভাইয়া, তুমি এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম সেলিম, বাড়ি ওই বুরুম সারা। আমি তোমাকে এখান থেকে ফাটাই দিব, কিন্তু জীবনে কাউকে এই কথা বলতে পারবে না। আমাকে চিনো না? তখন আমার নাম বললাম, ও চোখের পানি ছেড়ে দিছে।
কে ছিল
ওই যে মহিলা আমাকে হাত বাঁধার থেকে সারি দিছিল? এই মহিলার ছেলে, ওরা 8-9 ভাই, 9 ভাইয়ের মধ্যে একটা ভাই মার্ডার হয়েছে, আরো 8টা ভাই, 2 বোন। তখন ও খেদি দিছে, ও বলছে আমরা তো সবাই জানি তুই মারা গেছ, তুই আসোস না কই গেছস নাকি জেলও মরছস, আমার মার পেটে 3টা ভাই ছিল, কোনোদিন আমাকে জেল গেটেও দেখতে যায় না, এমনকি আমার একটা সৎ বোন একটা সৎ ভাই কোনোদিন আমার কোনো খবর নিল না, এটা আমার দুঃখ। তাকে বললাম কেউ কে বলবি না, না বলবো না। তখন একজনকে বললাম ও আমার ভাই, ছেড়ে দে তোর কাছে টাকাটুকু আছে, আমার কাছে টাকা ছিল 20,000, টাকাগুলো ওরা নিয়ে নিছে। তখন আমি একজনকে বললাম ভাই ওর টাকাগুলো দিয়ে দাও, টাকাগুলো আমি দিব। ভাই আপনার সৈদের লক্ষ্য দেয় টাকা লাগবে নাকি, 20,000 টাকা দিয়ে দিছে, ওর ট্যাক্সিতে করে আমি ওকে ফাটাই দিছি, চলে গেছে। তখন আমি একদিন বাসার থেকে নামার সময় আমার একটু মন বরবর লাগছিল, দুপুরে খেতে যেতেছিলাম হোটেলে, আর যাই হোক আগে ভাত খেয়ে নি, ভাত খাইতাম বসছি, আমার সামনে টেবিলে দুইজন লোক সিভিলে। তখন তো আমি পুলিশ দেখলে আঙ্গুল দেখলে পুলিশ নাকি আমি চিনি বলতে পারি, যার কারণ আমি যে টাইমে চলতেছি আমি তো আমার খুবই কেয়ারফুল থাকা দরকার, ওই টাইমে আমার আমার সবসময় আমার সাথে আরামস থাকতো।
কি আরামস থাকতো আপনার সঙ্গে?
আমার সাথে 9mm রিভলভার থাকতো।
রিভলভার থাকতো? হ্যাঁ। আচ্ছা
তখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া খুঁড়িয়া পিছনে তাকাইছি, মনে মনে আমি 100% গ্রান্টি
আপনাকে ধরার জন্য,
আমাকে ধরার জন্য, কিন্তু আমি এখানে দেখতেছি প্রায় এক বছর হয়ে গেছে কারোর সাথে কোনোদিন খারাপ বাসায় কথা বলিনি। এই যে দোকানে ভাত খাই ওই দোকানের ছেলেদেরকে আমি যেই মায়া করি, একটা লোক একটা কাস্টমার ওই ছেলেকে খারাপ বাসায় গালি দিয়ে একটা তাপ্পর দিছে তারা আমি দর্শি কলারে। আমি বলছি বারদরতলা এলাকায় কোনোদিন কারোর সাথে মাস্তানি করবি না, এছাড়া কোন হোটেল স্টাফের গায়ে হাত দিবি না। দুইটা তাপ্পর দিয়ে আমি দোকান থেকে বের করে দিছি। এই পর্যন্ত সদরও কিন্তু আমাকে চিনে না। যাই হোক, আমি বিল দিছি, বিল দিয়া আমি বেশি সিগারেট খাই। আমি এই বর্তমানে আপনার সাথে কথা বলতেছি, আমি সিগারেট খাইতে পারতেছি না, আমার মাথা ঘুরতেছে। আমি তখনকার আমলে এই ক্যাপাসিটার ফিল্টার সিগারেট খাইতাম। আমি গেলে দোকানদার আমার ক্যাপাসিটার ফিল্টার সিগারেট দেয়, ও হিসেব করে রাখে 1,000 টাকা 500 টাকা হলে টাকা দিয়ে দেয়। কিন্তু হোটেল বিল পেড
সবসময়।
হ্যাঁ, হোটেল বিল সবসময় পেড। ফানের দোকানের সাত দোকানের সিগারেট দোকানের ফান খাইতাম না, সিগারেট খাইতাম। সিগারেটের টাকা ওকে আমি 500 টাকা 500 টাকা ফুরিয়ে দিতাম। ওর সাথে পরিচয় হয়েছে কিভাবে, আমার কাছে বাংতি টাকা নাই, ওই দারোয়ানকে বললাম আমার সিগারেট খাওয়ার প্রয়োজন, তোমার কাছে থাকলে আমাকে 20টা টাকা দাও, এক প্যাকেট বেচতে 20 টাকা ক্যাপাসিটার ফিল্টার। ওই সময় তো গরুর মাংস ছিল আপনার 40 টাকা কেজি, কেজি না শের,
রাইট? আমি নিজেও কেটেছি
তখন।
দারোয়ানে
বলে ভাইয়া আপনি তো আমাকে সময় ফেলেছেন, যাই হোক আমার কাছে নাই, আমি ওই সদগত থেকে বাকি আনতে পারবো। বাকি নিয়ে গেছে, বাকি নিয়ে গিয়ে আমাকে সিগারেট দিছে। সিগারেট দেওয়ার পর তখন আমি একটা সিগারেট নিছি, সিগারেট মুখে দেওয়ার সাথে সাথে আমাকে
হাত ধরে ফেলছে।
হাত না, ওরা তো হাত ধরে না, হাত ধরলে তো ফালাইতে পারবেন এমন ভাবে যে এদিক থেকে টানে এদিকে ধরছে, এমনকি ও আপনাকে না ধরলে আপনি জামাই আপনাকে ধরে, যে জামা ফরছেন জামাই আপনাকে ধরে রাখবে।
আচ্ছা,
এটা কৌশলী তারা। তখন আমি বললাম আমার কাছে আরামস আছে, তো আমি তো প্রথম ফলো করলাম 100% পুলিশ। আমি আরামস বাইর করি নি, করলে ঘটনা লম্বা হয়ে যাবে, নিজেও বিপদে পড়ব। এখন তো ভাব সহজভাবে আসতে পারব, যদি আমি পুলিশকে আঘাত করলে তো আমার আরো
জটিল হয়ে যাবে।
তখন আমাকে ধরলো, ধরার পরে আমাকে বলে তুমি কি করো? আমি বলি আমি কি করি, আমি দোকানে চাকরি টাকরি করি, আজকে চাকরি নেই। কোন দোকানে চাকরি করো? আমি বলি আমি এমনি মুদির দোকানে বা সার দোকানে কাজকর্ম করি। তোমার কাছে কি আছে? কি আছে বলতে হাত দেওয়ার সাথে সাথে পেয়েছে
রিভলভারটা।
হ্যাঁ, তো একজনও বলে সার দোকানে চাকরি করলে মুদির দোকানে চাকরি করলে ওর রিভলভারের কি প্রয়োজন? তখন বলতেছে এটা তো দামি, এই সময়কার সময় 1,20,000 টাকা ওইটার দাম, এটা তো আমি কিনছি না, আমাকে গিফট দিছে।
এই গিফট দিয়েছিল চৌধুরী,
তখনকার সময় ওইটার দাম ছিল 1,20,000। প্লিজ আমাকে বলতেছে,
মডেলটা বলতে পারবেন, নামটা বলতে পারবেন, কি মডেলের ছিল?
ভাই আমার তো লেখাপড়া নাই।
ওকে ঠিক আছে বলেন।
তখন
কয়টা গুলি ধরতো একসাথে?
ওইটার মধ্যে আপনার ষাটটা
গুলি ধরতো।
তখন আমাকে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে একটা ওই মামলা দিয়ে দিল, আরমস
অবৈধ অস্ত্র
1970 সালে বিশ ক্ষমতা 19 ক দ্বারা দিয়েছে। আমাকে চালান দিল, চালান দেওয়ার পর সেটাই জানে না এইটা কাজ করাইছে কে আজিছে।
আচ্ছা,
এই কাজ করাইছে আজিছে। তখন সুমন সুদীরকে বললো, স্যার এই মশাত্ত এরকম ওকে নাকি ও নাকি অ্যারেস্ট হয়েছে। কোথার থেকে? বাদতলার থেকে। সবাই বাদতলা তাকস, ওকে আমি বাদতলা তোদের নিরাপদে দিয়েছি, তোরা ওকে পুলিশের হাতে দাঁড়াই আজকে ওকে পুলিশে ধরে নিয়েছে, কালকে তো আরেকটা লোকের বাড়ির থেকে একটা লোক আসে ওকে মেরে ফেলতে পারবে। সুদীর ওদের সাথে গরম হয়ে গেছে। যাই হোক, আমাকে 1.5 মাস সময় লাগছে
বের করতে
পর আমি আবার বাইর হয়ে সোজা সুদীরের এখানে গেছি। সুদীর ছিল, খবর নিয়ে গেছি। আমি বলি স্যার আপনাদের লোকে তো আমাকে অ্যারেস্ট করেছে, ওকে নাম বললাম আজিজ, তুই তুই ওকে মেরে ফেল, এও টাকা লাগবে না? টাকা লাগবে না, আমি এমন ভাবে যে রাখবো ও হয়তো অনুষ্ঠানটা শুনি আমাকে দোয়া করতে পারে, গেলে দিতে পারে ওকে, যে আমি এমন ভাবে রাখবো সারা জীবন ও বেঁচে থাকলে প্রত্যেকটা কদমে কদমে শুধু আমার নামটা স্মরণ করবে। বর্তমান ওকে
আপনি কি করেছেন সেটাকে বলেন, নট বর্তমান, ঘটনার পরে কি করলেন?
ঘটনা করছি কি, একে আমি বাসার থেকে আনি হাত দোনো হাতে রগগুলো কেটে দিয়েছি। রক্কাড আজিজ চট্টগ্রাম,
সবাই চিনে, এক নামে চিনে
রক্কাড আজিজ, রগগুলো আমি কেটেছি। তুই আমাকে জেল থেকে সুরেছিস, আনার পর আমি তোকে অনেক টাকা রোজগার করে দিয়েছি, তোর বউ আমাকে বাসার থেকে বের করে দিয়েছে, দোষটা কি আমার? তুই যদি আমাকে যদি অন্তর থেকে যদি ভালোবাসতি বাবা। যাই হোক, ও বললো কিছু মান করিস না, মনে নিস না, আয় আমার ঘরে থাক। লোকটি হল নিয়মতি। তুই আবার আবার আমাকে পুলিশের হাতে ধরাই দিলি, হয়তো তুই এমনও তো করতে পারবি, একটা কিলার দিয়ে আমাকে তো তুই গুলি করতে পারবি।
আপনি বলছিলেন যে হয় দোয়া করবে অথবা গালি দিবে, দোয়া কেন করবে? বেচের বাঁচি রেখেছেন এই কারণে।
আমি তো সত্য কথা বলতেছি, ও আমাকে সেন হনা দিয়ে আদর না দিয়ে
ব্যবহার করেছে। ইনফ্যাক্ট আমরা বুঝতেই পারছি, সেটা ও জেল থেকে বুঝতে পারছিল যে এই ছেলেটাকে যদি আমি আমার কবজায় নিতে পারি তাহলে অনেক কিছু করতে পারবো, আমি আয় রোজগার করতে পারবো। কারণ যে ছেলেটা আট বছর বয়সে খুন করে সেই ছেলে আর যাই হোক একটা জুয়েল, ওর জায়গাটা থেকে সে মনে করেছে যে একে আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো, সেটাই করেছে। যখন দেখেছে স্বার্থ আর হচ্ছে না তখন আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, সেটা ঠিক আছে। বাট আপনি এটা কি প্ল্যান করেই করছিলেন যে আপনি তাকে নিয়ে আসবেন, নিয়ে এসে হাতের রং দেখে দেবেন?
প্ল্যান করছি। তখন আমি সেদিকে বললাম, আমি ওকে এমন কাজ করবো প্রত্যেকটা কদমে আমাকে স্মরণ করবে। কই যা, তোমার বলি আমার কাছে তো টাকা টাকা নাই, সবকিছু শেষ হয়ে গেছে, টাকা লাগবে। কই আমি তোকে ইনফরমেশন করছি তো, টাকা দিমু। তারপর সুমনকে ডাকলো, ছবিটা নিয়ে আমাকে আরেকটা ছবিটা ছবি দিছে, আরেকটা ছবি দেওয়ার পর আমাকে 50,000 টাকা দিছে। আমি বলি আমার কাছে কিছু নেই, এটা পুলিশের হাতে। তখন আমাকে ও সিস্টেমের আরেকটা আর্মস দিয়েছে। তখন সুমন আমাকে বলে, চল কোথায়? ও কোথায় থাকে? অক্সিজেন। ও কি করে? কই ও একজন তোমার মতো কিলার। আমার মতো কিলার? তো আমি সুমনকে বলি, আমি যদি ওকে মেরি সুদরির লাভটা কি? কই ও বর্তমানে অক্সিজেন আছে, অক্সিজেন এলাকার যত লোক আছে সবাই ওর কথা শুনে, ওকে যদি সরাই দিই সুদরির পক্ষের থেকে ওখানে আরেকটা লোক যাবে, ওখানে যা কিছু হয় সবকিছু প্রফিট হবে সুদরির।
মানে ব্যাপারটা কি এরকম ছিল যে যে লোকটাকে আপনাকে খুন করার জন্য পাঠাইছে সেই লোকটা চৌধুরীর কথা শুনত না, তাই কি?
হ্যাঁ হ্যাঁ, ও নিজে কিলার।
এই লোকটাকে কে বানাইছিল, এই কিলার বানাইছিল কে, এটা কি জানা আছে আপনার নাকি জানেন না? এরকম
করে জানি
কে বানাই,
জানলে যদি বলি, বললে তো আমার একটু
সমস্যা হবে। ওকে, তো আপনাকে অ্যাসাইনমেন্টটা দিল, আমি এখান থেকেই ফিরব। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ, আমি বলবো ঢাকা এফএম এর শ্রোতাদের জন্য এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের, সুনির্দিষ্ট কোন ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএম এর। বইটির মূল্যধারা হয়েছে 200 টাকা। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ, দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09638771771। আমি আরো একবার বলছি, 09638771771। এই নম্বরে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নম্বর রয়েছে rockomani.com এর, নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, 16297, খুবই সহজ একটি নম্বর, 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়ার ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। এবং ছোট্ট একটা বিরতি, মাত্র 2 মিনিটের, 2 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4.
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এখানে আজকে কনফেস করছে মোর্শেদ, তিনি পেশায় একজন কৃষক। জি বলুন, তারপর কি হলো? তো আপনি জিজ্ঞেস করছিলেন সুমনকে যে এটা কি বা কি কাহিনী
বলতেছে। একজন কিলার তো, একজন কিলার কে কিলার মারলে সেদের ফায়দাটা কি? অনেক ফায়দা আছে, সেদের লাভ না থাকলে এমন কোনো কাজ করে না, লাভ থাকলেই করে। আজ যাই হোক, আমার এত কিছু জানার দরকার নেই। নর্মালি গেছি, নর্মালি গিয়া আমি একটু লুঙ্গি ফুরি গেছি, লুঙ্গি ফুরি গিয়া একটা দোকানে বসছি, দোকানে বসার পরে চা খাইলাম, চা খাই দেখছি ও 9:30 দিকে যদি অক্সিজেন এলাকায় আসে দোকান ফাট সব নীরব হয়ে যায়।
এত ভয়ানক ছিল।
আজিম নাকি কি একটা নাম ছিল, আমার প্রফেসর নেই, অনেক বছর আগের ঘটনা, আজিম সম্ভবত আজিম হবে। তখন আমি তাকে অবজার্ভ করলাম, অবজার্ভ করি সুমনকে বললাম, ঠিক আছে এই এই লোকটা কোনো প্রবলেম না, তুই শুধু আমার জন্য ট্যাক্সি রাখবি। তারপর দিন ট্যাক্সিতে ড্রাইভার বসা, ট্যাক্সি স্টার্ট, তখন আমি গেছি, ও যেখানে বসত সেখানে আমি বসে আছি। তখন দোকানদার আমাকে বলতেছে, ভাই এটা একদিনের, এই ওই সিটটাতে 8টার পরে কেউ বসে না, কেন কি এই সিটে কি জিন আছে নাকি?
আপনি বলতেছেন কথা,
হ্যাঁ এই সিটে কি জিন আছে নাকি? কই না, টুলটাই জিন নেই, টুলটাই আমাদের ভাইয়া বসে। তোমাদের ভাইয়া কি আকাশ থেকে আসছে? ওর সাথে আমি কথা বলবো। ও আমাকে ওই চুলে বসা দেখা মাত্র ওদিক থেকে আসি, দিছে একটা তাপ্পর, আমাকে তাপ্পর মেরে দিছে, অলরেডি তাপ্পর মেরে দিছে। আমি এমনি হইয়া বাইর করে দিছি, তা দেরি করি না, দুম দুটে দিছি, একটাই তো মারা যাবে, দুইটা দিলে তো নিশ্চিত। তখন ও লাফাইতেছে, আমি গাড়ি দিয়ে, আমি ওকে বলছি তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাই। তখন সন্ধ্যে সুদের কাছে গেলাম, সুদের কাছে যাওয়ার পর বলছি, স্যার আমি ও বাসায় থাকবো না, কেন? আমার লাইফ গ্যারান্টি নেই। আচ্ছা ঠিক আছে, তোকে আমি আরেকটা বাসা দিব। তখন আমাকে বাসা দিল দ্বিতীয়বার কোথায়, সুগন্ধা।
ওকে,
জাঙ্গা দেওয়ার পর কিছুদিন থাকছি, থাকার পরে এখন আমার মায়ের জন্য আমার প্রাণ খাদে, বলিবে যাম মা বাবার কবর জিয়ারত করবো, অনেক বছর করাই না দেশে যাম।
জি,
তারপর রমজান ছিল, রমজানে আমি কিছু কেনাকাটা করছি আমার ভাবির জন্য, ভাতিজির জন্য,
যেভাবে আপনাকে ঘাস কাটতে পাঠাতো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি একটা মেয়ে হয়েছে, অন্য একটা লোক থেকে শুনছি।
জি,
তখন গেছি, কেসিয়ার আমাকে যে আপ্যায়ন করে, ও কিন্তু আমার ভয়ে বলতেছে, আমাকে বলতেছে না,
মানে তদ্দিনে জেনে গেছে যে আপনি এরকম সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত না, তাহলে
এমনি ভয়ে,
এমনি ভয়ে বলতেছে,
এমনি ভয়ে
ওই যে খুন করে ঢুকেছেন। ওকে ওকে ওকে।
তখন কিন্তু আমার এলাকার কেউ জানে না, ওই ছেলেটা জানে। আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে ওই ছেলে শুনছে, শোনার পরে ও তারাবি নামাজ শেষ করি আসছে আমাকে দেখার জন্য। আমাকে তো সম্পূর্ণ বাড়ির মানুষ সবাই আসছে, 6 বছর পর আসছি আমি। তখন সবাই আমাকে দেখি শুনি যাই, ওই সেলিম নামের ছেলেটা, ওরা আব্বাই ওখানে আসলো, আসার পরে আমাকে বলে চলো কোথায় যাবো, আমাদের ঘরে যাবো। ঘরে গেছি, কিছু খাওয়া দাওয়া দিছে, খাওয়া টাওয়া খেয়ে, খাওয়া দাওয়া করার পরে ওখানে গল্প করতে 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 তেরির সময় হয়ে গেছে, তখন এখানে সেরি খেলাম, সেরি খাওয়ার পরে আমি চলে আসছি। চলে আসার পরে আমার আমি আমার একটা সন্দেহ কি, আমার ভাবি যদি আমার ব্যাগটাকে এগুলি চেক করে তাহলে আমার আরামস পাবে, তখন একটা কথা বাড়াবাড়ি হয়ে যাবে চিন্তা করি। তখন আমি আমার ভাবিকে একদিন বললাম, ভাবি তোমার গোপনীয় কোনো ফেটি আছে বা ট্রাং আছে? হয় আছে। আমি তাহলে আমার ব্যাগটা ওইখানে রাখো, হয়তো কি হয়েছে এমনি থাকলে কি হয়েছে, তালামারি রাখ, আমারটা আমি এমনি তালামারি রাখছি, কয়েকদিন থাকবো, ঈদের পরে যাবো উদ্দেশ্য। তখন ঘুমাইছি, ঘুমার পরে ও একই টাইমে তারাবি শেষ করার পরে, সেদিন শেষ তারাবি আমাদের ওখানে এই সুরা তারাবি হয় সব রাতের 2 দিন আগে তারা বিশেষ হয়েছে, ও আমাকে নিয়ে ওদের ঘরে গেছে। যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে আমি বসছি, বসার মধ্যে তখন আমি সেদিন আমার আরামস্তা আমার সাথে নিয়ে গেছি। তখন ওর মা বলতেছে, একদিন তো সেলিমকে এইভাবে বিপদ থেকে বাঁচাইছস, আসলে তুই কি এই এগুলি করস? আমি বলি আমি এগুলি করি না, ওকে বাঁচাবের জন্য গেছি, কয় আমি তোর ক্ষতি করবো না, এগুলি করলো এগুলি করিস না, এগুলি ভালো না, তুই যদি সুন্দরভাবে চলস, আমার এই মেয়েটা, দুইটা মেয়ে, আমার বড় মেয়েটা তোকে দিন, মেয়েটা সামনে তোকে বেশি ভালো লাগে আমার। আমি ওকে হা না কিচ্ছু বললাম না, কিছুর উত্তর দিলাম না, এদিকে চলে আসছি। চলে আসার পরে আমি 2-3 দিন আর এদের ঘরও যাই না, যেদিন দেখা যাবে সানরাত সানরাইজের দিন ওই মেয়েটা গেছে, নাম ছিল পারভিন,
যে মেয়েটাকে আপনাকে দেওয়ার কথা বলেছে, বিয়ে দেওয়ার কথা বলেছে।
আমার এত বয়সী আমি কোনোদিন কোনো মেয়ের গায়ে এভাবে হাত দিই না।
একটা মানুষ একদিক থেকে ডিসঅনেস্ট হলে, একদিক থেকে খারাপ হলে, তার ভেতরে যে অন্যরকম একটা মানে ভয়াবহ রকমের একটা পজিটিভ ক্যারেক্টার থাকতে পারে, এটা আমরা ভুলে যাই। দেখুন, ও যখন অস্ত্র নিয়ে ঘুরছে এবং ও এমন একটি ব্যক্তির ছত্রছায়া আছে, ওর পাওয়ার কি আনথিংকেবল পাওয়ার। ও চাইলে কি যে কোনো খারাপ কাজ করতে পারে না? যে কোনো খারাপ কাজও করতে পারত, ওর হাতে সেই রকম পাওয়ার ছিল। ও চুরি ডাকাতি করে, নিজের জন্য চুরি ডাকাতি করে কোটি টাকা কামাই করে ফেলতে পারত, বাট হি নেভার ডিড ইট, হি নেভার এভার ডিড ইট। গল্পের কনসেন্ট্রেশনটা দিবেন একটা মানুষকে আপনি যে জায়গাটাকে দেখছেন তার চারপাশে কোনো ভালো দিক আছে কিনা, কেন করছে সেগুলো, এই জায়গাগুলো বিচার করার চেষ্টা করবেন। ডোন্ট টেক দিস শো অ্যাজ এ এন্টারটেইনমেন্ট। আমি সবসময় বলি এন্টারটেইনমেন্ট হিসেবে এই শোটাকে চিন্তা করবেন না, দিস ইজ আ শো হুইচ ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। বলুন, তারপর
তখন
পারভিন আসছে,
হ্যাঁ আমাকে বলে চলো আমাদের ঘরে যাই। তখন আমি ওকে বললাম, দেখো তোমার লাইফটা তুমি বরবাদ করো, নষ্ট করে দিও না। কোন ক্লাসে পড়ো? আমি বিয়ে করবো আরো 15 বছর পরে, ওকে বলতেছি। তখন ও আমাকে বলে, আমি তো বিয়ের সাথে কিছু বলিনি, আমাদের ঘরে যাওয়ার কথা বলতেছি, তো তুমি কেন আমাকে বলবা তোমাদের ঘরে যাওয়ার কথা? তোমার সাথে আমার সাথে কোন সম্পর্ক আছে? আমি কি তোমার সাথে প্রেম করছি? রাগ করে চলে গেছে, ও কাঁদতেছে। যখন কাঁদতেছে করে ওর মা অবজার্ভ করছে, অবজার্ভ করার পরে নিজে আসছে, নিজে আসে বলে চল আমাদের ঘরে যাই। সে যাই হোক গেলাম, ওখানে আমাকে নাস্তা টাস্তা দিছে, সেদিন সকালে ঈদ, সকালে ঈদ, নাস্তা টাস্তা দেওয়ার পরে ও ঘুমে গেছে। আমি বসানো, একটা ভাই জীবিত আছে, দুইটা ভাই আবুধাবিতে থাকে আর গুলো বাড়িতে থাকে, ওদের বিশাল ব্যবসা বাণিজ্য। তখন কেউ বিয়ে করে না, যার যার রুমে তেতে। আর সেদিন তো এমনি সানরাত, আপনার সবাই ঈদের কিনে কাটাকাটি ব্যস্ত। তখন আমি ওইখানে এভাবে বসে আছি, ওই মেয়েটা পারভিন এই রুম আসলো, এই রুমে আসি দরজা রক করে দিই। আমি বলছি দরজা কেন রক করলাম, ওই কোনো সমস্যা নেই। তখন ওকে আমি বললাম, দেখো আমি খুব খারাপ, তুমি যদি আমার তোমার জীবন যদি আমার জীবনের সাথে যদি জড়িত করো তুমিও মারা যাবে। সে আমাকে বলে, আমি এগুলি পরোয়া করি না। তারপর আমি আরামসেটা বাই করি, আমি রাখছি, আমি এটা কি দেখছো, এটা কি, এটা দিয়ে মানুষ মারি, কোন সময় না কোন সময় আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, পাবলিকই গুলি করি মারবে, পুলিশে গুলি করি মারবে, আমার ফাঁসি হবে, হ্যাঁ আমার অনেক মামলা, আমার মামলায় আমাকে ডাকতেছে। ও আজিজ একটা কথা বলি গেছি, আজিজ এই মামলাটা আমার 10 বছরের জন্য এক্সট্রা করে রাখছে, ও আমাকে আরেক মারাত্মক জাঙ্গাই রাখছে, বুঝেন আপনি,
মানে স্থগিত,
হ্যাঁ ওই মামলা কিছু হবে না, স্থগিত থাকবে,
যে আপনাকে বের করে নিয়ে আসছে সে আসলে স্থগিত রেখে আনছে,
হ্যাঁ হ্যাঁ ওই মামলাটা এক্সট্রা করে রাখছে। তখন ও আমাকে জরাই ধরছে। আমি ওকে বলি আমার পক্ষে সম্ভব না। ও আমাকে বলে, তোমার কাছে মর দামির, তুমি যে একজন ফ্রুস, তোমার কাছে কোনো প্রয়োজন নেই। আমি বলি, আমি আমার কাছে প্রয়োজন আছে, থাকলেও আমি লেফে যেতে চাই, আমি তোমাকে লেফ করবো কেন? যদি তোমার আমার ঠান্ডা মাথা থাকলে, জ্ঞান থাকলে, তোমারও যদি ঠান্ডা মাথা থাকে, জ্ঞান থাকে, তুমি চিন্তা করো, আমি তোমাকে প্রয়োজনে এক সপ্তাহ পরে বিয়ে করবো, তারপর সবকিছু। তখন ও আমাকে বাঁচতে দিল না। সেদিন আমার জীবনে আমি প্রথম লাইভ করি, সেদিন প্রথম লাইভ করার পরে, এটা আমার আমি গুনে করছি এটা আমি জানি, যা যা হওয়ার আমি ওর সাথে আর কোনো দেখাই করি না। এই দেশ নামাজটা পড়ে আমি শহরে চলে এসেছি, আর কোনো দেখাই করি না। আমি জানি আমার কারণে আরেকটা মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে যাবে আমি চাই না। আমি চলে গেছি, চলে যাওয়ার পরে তখন কক্সবাজার থেকে একটা ছেলে আসছে, ওর বাড়ি কক্সবাজার না, ওর বাড়ি হলো বার্মা, ওর সাথে আমার সাথে জেল এই পরিচয় হয়েছিল। ও বলছে, আমি যদি জেল থেকে বাইরে আমি তোমাকে খুঁজি নেব। ও আমাকে খুঁজি নিয়ে তারপরে আমি কক্সবাজার গেছি। কক্সবাজার যাওয়ার পরে এখানে কতদিন থাকছি, থাকার পরে টুকটাক একটা কাজ করছি, এমনকি মনে করেন কাজ হলো ওদিকের কাজ হলো বুট নিয়ে। আমাদের চট্টগ্রামে আছে যেগুলি মাছ মারে, ইলিশ মাছ মারে, ওগুলিকে বলে আপনার ফিশিং বোট। ফিশিং বোটের সম্পূর্ণ জিনিসপাতি থাকবে, জাল থাকবে, আপনার বরফ থাকবে, এগুলি থাকবে। তখন যারা যাবে তারা কিন্তু অরিজিনাল জেলে না, সব ডাকাত। যারা অরিজিনাল জেলে তাদের কাছে, তাদের পাশে নিয়ে একটা লোক একটা লাগাই দিবে বোট, লাগাই দিয়ে বলবো, ভাই আমাদের খাবার মাছ নাই, মাছ থাকলে দেন। তখন যখন কল বুট খুলবো, কল বুট খুলবো আর সবাইকে কল বুটে ঢুকে রাখবো। আফসে কি ঢুকে, মাইকদের করে ঢুকে আর কি ঢুকে, তারপরে ইঞ্জিলটা খুলে নিব, ওদের এই শশা মানে যেগুলো ছেলে আছে জাল এমনি আরো কিছু থাকে, ওদের কাছে কিন্তু টাকা থাকে না, ওরা তো সাগরে যায় মাছ মারার জন্য, ওদের কাছে টাকা থাকে না। ওদের বিশেষ করে মূল্যবান জিনিস হলো ইঞ্জিল জাল, এগুলি নিয়ে তারপরে ওদেরকে মেসারি দিই, তারপরে চলি এই ব্যবসা কয়েকটা করলাম, কয়েকটা করার পরে আমার ভালো লাগে না।
ইন দ্য মিন টাইম চৌধুরী আপনাকে ডাকে নাই কোনো কাজে?
না, ও তো আমাকে এখন খুঁজতেছে, হাইতেছে না।
চৌধুরী খুঁজতেছে?
চৌধুরী খুঁজতেছে।
আপনি যাচ্ছেন, যেতে চাচ্ছেন না চৌধুরীর কাছে?
না, আমি চৌধুরীর কাছে যেতে চাই, ও যে আমাকে খুঁজতেছে আমি তো জানিও না।
আচ্ছা,
না
রাইট, সেই যুগে তো মোবাইল টোবাইল কিছুই ছিল না,
কিছু ছিল না।
আচ্ছা,
তখন কয়েকটা কাজ করার পরে আমার ওইখানেও আমি লাখ দেড় লাখ টাকা আমার হাতে পাই হয়েছে। হওয়ার পরে তখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পরে দারোয়ান আমাকে বলছে বাই কই গেছেন, আপনি বাড়িতে গেছেন? হ্যাঁ বাড়িতে গেছি। তো আপনি এখানে ঈদের পর দিন দেখলাম ওই সৈদরি এই কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে ঘুরিয়ে গেছে, আপনাকে ফাগলের মতো খুঁজতেছে, আপনি কই যাবেন বলে যাবেন না? তারপর গেছি সুমনের বাসায়, সুমন নাই, আমি আবার সৈদরি বাসায় গেছি, সৈদরি বাসায় গেছি, সৈদরি দেখতেছি এরকম এরকম করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বাবা, কই গেছিলি? আমি তোর খুঁজতেছি না স্যার, দেশে গেছি। তো কে কে আছে? আমার কেউ নেই। তো কি জন্য গেছস? যাই হোক, আমি বলছি স্যার আমাকে যে জন্য খুঁজতেছেন আমাকে এটাই বলেন, কয় কালকে এমন একটা জাঙ্গায় তোকে আমি দিব, কিন্তু এটা আমার ইনফিডেন্ট কাজ, আমি কোনো সময় তোর কাছে রিকোয়েস্ট করি না, কিন্তু আজকে রিকোয়েস্ট করতেছি। কোথায়? কয় আমার দেশের বাড়িতে। কিন্তু ও যদি মহিলা বললে আমি ওইখান থেকে চলে আসতাম।
কি বললে বুঝি নাই?
যেখানে আমাকে ফাটাবে ওইখানে মারতে হবে একটা মহিলাকে।
এটা বলে নাই যে কাকে মারতে হবে?
হ্যাঁ, অন্য সময় ছবি দেয়, কিন্তু আমাকে ছবি দেয় না। আমাকে বলছে তোকে সকালে সুমন তোকে বাসার থেকে ডেকে নেবে। আচ্ছা ঠিক আছে, আমাকে টাকা দিছে, তোকে টাকা আর লাগবে? ওদিন আমাকে প্রতিবার একটা জিনিসের ফিসি দিত এক লাখ পঞ্চাশ হাজার দিত, পরে পঞ্চাশ হাজার দিত, পরে ওই সময় আমাকে দুই লক্ষ টাকা দেওয়ার পরে বলতেছে আর লাগবে। আমি বলি না, ওর সাথে আমার সাথে শেষ বোঝা দিয়া আর দেখা হয় না, আমি দেখছি ও আমাকে দেখে না। তখন সুমনকে বললাম এরকম এরকম ব্যাপার, সেদের তোকে কি বলছে? কই হ, এটা একদম সোজা পানির মতো সোজা। কোথায়? এলাকা হইল গহিরা, রাউজান গহিরা। আচ্ছা, যে লোকটা নাকি আমার সাথে কক্সবাজার থেকে আসছে, ওকে সাথে করে নিলাম, আমরা বাস উঠছি। ওইখানকার সময় আপনার এই যে এই ওইখানে পুলিশ, ওইখানে পুলিশ, এখানে পুলিশ এরকম ছিল না।
এটা কোন আমলের ঘটনা?
তখন ওইখানে গেছি, বাস থেকে নামি, একটা হোটেলে বসছি, হোটেলে বসি, খাওয়া দাওয়া খাইছি। এই গরুর হাট দিয়া মূল আসছে, এগুলি দিয়ে ভাত খাইছি তিনজন। খাওয়ার পরে হিন্দুপাড়া উচিনে, হিন্দুপাড়াতে গেছি, হিন্দুপাড়াতে গিয়ে একটা ঘরে আমরা কিছুক্ষণ ওয়েট করছি। ওয়েট করার পরে রাত প্রায় নটা সাড়ে নটার দিকে হয়েছে, চতুর্দিকে একদম অন্ধকার। তখন বলে আই চল। আমি সিস্টেম করছি কিরকম, চোরের একটা নিয়ম আছে, ডাকাতের একটা নিয়ম আছে, ডাকাত এমন সময় একটা ডাকাতি করে কিরকম, যে ঘরের মালিক থাকলে মালিক ঘুমানো রাখি, ডাকাত একটা ডাকাতি করে, ঘরের মালিক ঘুমানো রাখি, চোর একটা চুরি করে। তবে আপনি যদি ওই রুমে থাকেন বা শুই থাকলে আপনি কি হজাক না ঘুম আমি বলতে পারবো, কিন্তু আপনি বলতে পারবেন না। আমার একটা এরকম একটা টেকনিক্যাল হয়ে গেছে। আমি বসছি, বসার পরে দেখতেছি ঘুমের মধ্যে একটা শ্বাস ফেলায় ঠানে ওইটা চলতেছে, দেখতেছি ঘুম দরজায়, যখন রাতে দেওয়ার সাথে সাথে দরজা দুইটা দুই দিকে চলে গেছে, দেখতেছি একটা মহিলা দুইটা বাচ্চা, দুইটা দুটো মেয়ে। তখন আমি তো সাথে সাথে ওদেরকে আরাম শো করছি, শো করার পরে বলছেন বাবা কিছু বুঝতে পারলাম না, আপনি কে, কি জন্য আসছেন এবং আপনি এখানে কি চান? তখন আমি বলি না, একটা লোক ডুবছিল তাকে চাইতেছি। লোকটা কোথায়? অন্য মোড়ে চলে গেছি। সে আমাকে বলে এখানে কোনো লোক ডুকে নেই বাবা, আপনি চলে যান। তখন আমি ওকে মাথার মধ্যে আরামসে টেকাইলাম, টেকার পরে আমি বলছি কি তোমাকে মারার জন্য আমাকে অমুকে সরাসরি বলে দিছি, অমুকে দুই লক্ষ টাকা দিছে, তোমাকে মেরে ফেলতে হবে। আপনি কি এত খুশি মরতে পারবেন? তো বাবা আমি মরতে পারবো, আমার স্বামীটাকে ও মেরে ফেলছে, আমার একটা ছেলে ছিল ওকে ও মেরে ফেলছে, তুমি আমাকে মেরে ফেলবা? ছয় বছর আর আট বছরের এই দুটো বাচ্চা ভাই কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে, কে দেখবে? তখন আমি নিজে নিজে চিন্তা করতেছি, কি রে আমারও তো এই অবস্থায়, এই আমার মা বাবা না থাকার কারণে আজকে আমার এই পরিণতি, আমি ছেলে সেই জন্য আমি ক্লিয়ার হয়ে গেছি।
ভয়াবহতম দুর্ধর্ষতম একটি ঘটনা এবং এপিসোড, নো ডাউট ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং এপিসোড এভার। আমার কতবার যে গাছ শিউরে উঠেছে আমি জানি না, আমি এগুলো শুনেছি কিন্তু এগুলোর বাস্তবতম সাক্ষী একজন আমার সামনে যে নিচে আজকে এখানে কনফেস করছে লাখ লাখ মানুষের সামনে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং প্রিয় শ্রোতা, আমরা তাকে তার নামটা এখানে রিভিল করিনি এবং করব না আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে, এটা এথিক্সের বাইরে। কিন্তু একটা বিষয় সত্য যে এটা কোনোভাবে ইকুয়েশন যদি আপনি মেলান আপনি বুঝতে পারবেন যে কেন মহিলাটাকে খুন করতে পাঠানো হয়েছে, কারণ মহিলাটা হচ্ছে অন্যতম সাক্ষী। মহিলাটা যে কথাটা বলছে যে আমার স্বামীকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, তার মানে মহিলাটা হচ্ছে সাক্ষী। এবং সে যদি সাক্ষী দেয়, আমি গেস করছি এরকম ভাবে, আমি জানি না, উনি ভালো বলতে পারবেন, যে সে যদি সাক্ষী দেয়, একমাত্র সাক্ষী হিসাবে সে যদি সাক্ষী দেয়, তার মানে যেই চৌধুরী সাহেব ওনাকে ওখানে পাঠিয়েছে সে ফেসে যাবে এবং সে কারণেই হয়তোবা তাকে খুন করতে পাঠিয়েছে, এবং সে কারণেই হয়তোবা একে অনেকভাবে রিকোয়েস্ট করেছে এবং ওকে হয়তো খুব ভালো করে স্টাডি করে জানতো যে এরা একজন মহিলা, ওটা বললে ও খুনটা করবে না, যেভাবে ওকে এভাবে পাঠিয়েছে, দুই লক্ষ টাকা দিয়েছে এবং বলেছে দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। আচ্ছা, এই মহিলাটাকে উনি মারতে চাচ্ছেন কি কারণে, এটা কি আপনার জানা আছে?
আপনি বলে দিয়েছেন,
এটা কি মিলছে আমার সঙ্গে আমি যেটা বলেছি সেটা কি মিলেছে?
জি।
ওকে, বলেন তারপর।
তখন আমার কান্না আসি গেছে, আমার অতীত ভেবে গেছে, আমার অতীত যখন আমার মনে ফুরিয়ে গেছে, তখন আমি মহিলাটাকে বললাম, ওই খালাম্মা দেখেন কোনো সমস্যা নাই, আমি কিন্তু মারব না, আপনারা এখান থেকে অন্যদিকে ফেলাই যান, আমি না মারলে কি হবে, আমার মতন আরেকজন আসবে ও তুমি ফেলবে। কই বাবা আমরা যে এখানে আসি হয়তো ও কিভাবে জানে, তা আপনারা কোথায় ছিলেন? অত আমরা তো আগে ঢাকা থাকতাম, যে ব্যক্তি ঢাকা ফ্ল্যাট বাড়িতে ঘুমাইত সে শুধু দুটো বাচ্চার কারণে, নিজের প্রাণটার কারণে একটা বাগা করে গেছে। তাও কোথায়, চট্টগ্রামের একদম পর্বত, হিমালয় পর্বত কাছে, পর্বত চট্টগ্রামের কাছাকাছি বর্ডারে, ওখানে ওই অবস্থা। আমি কিছু করতে পারি না, আমি চলে আসছি। আমি চলে আসার পরে এরপর সুমনকে বললাম, ভাই তুই আমার কাছে আর আসবি না, তুই যদি আমার কাছে আসস আমি তোকে মেরে ফেলব সোজা হিসেব কিতাব ডাইরে। আমি মনে করতাম ও একজন উপরে যে রকম চৌধুরী, নিচেও ভিতরে ওই রকম চৌধুরী, না
উপরে যেরকম আদর করে সম্মান করে ভালোবাসে ভিতরে সেরকম।
তখন সেদিন আমি বুঝতে পারলাম আমাকে ও কি জন্য আদর করে, কি জন্য স্নেহ করে, আমি ওর অক্ষর অক্ষরে সবকিছু পালন করতে পারতেছি সেজন্য। তখন তাকে বললাম, ভাই তুই চলে যা। তখন সুমন আমাকে বলে, তুই তাহলে আর বাসায় যাস না, তোর সমস্যা করবে।
বিরতি নেব প্রিয় শ্রোতা, সিনেমাকে হার মানা এটা আজকের এই সিক্রেটস, ছোট্ট একটা বিরতি। ওকে, দিস ইজ আ স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আমরা বলবো যে যারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠান শোনেন এবং যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য, যে এবারের বইমেলায় আমার একটি বই এসছে, এই দুটো অনুষ্ঠান নিয়ে একটি মাত্র বই, আপনারা যদি সংগ্রহ করতে চান এক্ষুনি ফোন দেবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি ফোন নম্বরটি হচ্ছে 16297, বইটি হচ্ছে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস, এবং বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ। আর বইমেলা থেকে সংগ্রহ করলে আপনারা সংগ্রহ করবেন বর্ণপ্রকাশের স্টল 101 নম্বর স্টল থেকে, আপনারা ফোন দিবেন এই নম্বরে 16297, বইটির মূল্য হচ্ছে 200 টাকা মাত্র। মাত্র 2 মিনিটের বিরতি, তারপরে আমরা আবারও ফিরছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিপডিয়া রয়েছে আপনার সঙ্গে এবং দুর্ধর্ষতম একটি এপিসোড আজকে এখানে মঞ্চস্থ হচ্ছে। স্টেজটাকে আমরা বলি দ্য স্টেজ অফ রিয়েলিটি, যা ঘটে ওই মানুষের জীবনে সেটা এসে ওখানে ইনি বলেন। কিন্তু আমাদের এই অনুষ্ঠানের জায়গাটি থেকে আমরা কখনোই কারো সম্মানহানি হোক কিংবা যেটা আমরা ইনভেস্টিগেট করতে পারিনি সেটা এখানে প্রচার করা আমাদের এথিক্সের বাইরে, আমাদের অনুষ্ঠানের রুলস রেগুলেশনের বাইরে। যিনি এখানে এসে কনফেস করছেন উনি ওনার জীবনের ঘটনাগুলো বলছেন, সেই অর্থে উনি ওনার উপর যতটা ব্লেম নেবেন, যত রকমের অপরাধ নেবেন সেটা তার ব্যক্তিগত রেসপন্সিবিলিটি। কিন্তু তিনি যদি কাউকে এর মধ্যে জড়ান তার নাম পরিচয় সবকিছু আমরা গোপন রাখি। সেই অর্থে আমাদের অনুষ্ঠানে আজকে অনেকগুলো নাম, অনেক বিষয়, বিশেষ করে যাকে নিয়ে এত ঘটনা তার পুরো পরিচয়টা আমরা এখানে গোপন করেছি এবং সেটা আমাদের অনুষ্ঠানের এথিক্সের জায়গাটি থেকে। আমাদের মূল জায়গাটি হচ্ছে উনি ওনার ব্যক্তি জীবনে কি ফেস করেছেন, কি হয়েছে সেটা, সেখান থেকে আপনি যাতে লেসন নিতে পারেন। আমরা সোসাইটিকে কিওর করতে চাই ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। কোন অ্যাকিউজ ব্যক্তির দিকে আঙ্গুলি তুলে আমরা বলতে চাই না অপরাধী, আমরা বলতে চাই কেন সে অপরাধ করেছে, যাতে করে আপনি সে অপরাধ না করেন। যেখানটায় ছিলাম আমরা মোর্শেদ ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনাকে সুমন বলল যে না বাড়ি তার না যেতে তাহলে আপনার সমস্যা হবে।
সুমন আমাকে বলল তুই আর তাহলে বাসায় যাস না, তুই অন্যদিকে চলে যা। অন্যদিকে যখন চলে যেতে বলছিল তখন আমি আরো কয়েকজন লোক নিয়ে তখন আমি ডাকাতি শুরু করে দিছি। আজকে এই দেশে, কালকে ওই দেশে, এমনকি আমি কুমিল্লা পর্যন্ত ডাকাতি করছি। তারপর আমি গাড়ি ডাকাতি শুরু করেছি। তখন একদিন সুমন আমাকে চট্টগ্রাম ধরল, ওই তুই চিটাংসারি যাবি নাকি তোর প্রাণটা দিয়ে দিবি, আমার বাবার জন্মস্থান এখানে চিটাংয়ে, আমি কোথায় যাবো, তাহলে তোকে মেরে ফেলবো। মেরে ফেলবো বলছে, ও মুখ থেকে বাইর করছে আল্লাহ আমার হয়াত রাখছে, ওর হয়াত গেছে, এরকম হবে, আমি কি ফলমান, আমি কি আজরাইল, না বলে আমার খায়াত রাখছে সেজন্য আমি বেঁচে আছি। আমাকে অনেক লোক মারতে চাইছিল কিন্তু ও আমাকে গুলি করতে চাইছিল, ও পিছন দিক থেকে আরেকজনও ওর দিছে বাড়ি, বাড়ি খেয়ে যখন ফরে গেছে আরেকজন।
এই বাড়ি দেওয়ার লোকটা কি আপনার পরিচিত ছিল?
আমার পরিচিত না, ওই যে এই কুমিলের একটা ছেলে, ওই ছেলেটা আমার সাথে থাকে।
আচ্ছা আচ্ছা।
ওই ছেলেটা যখন বাড়ি দিছে ও ফরে গেছে, ফরে গেছে তারপরে আমি ওকে এরকম বুকের উপর ফাড়া দিয়া ওকে আমি মেরে ফেলছি। গুলিও করিনি, কিছুই করিনি, বুকুর উপর ফাড়া দিছে, ফাড়া দিয়ে ওর শ্বাসনিঃশ্বাস বন্ধ করেছে,
পা দিয়ে চাপতে সুমন পর্যন্ত। আপনার তখন খুনের সঙ্গে কয়টা?
পাঁচটা।
সাতটা সুমন সহ? সাতটা না পাঁচটা?
সুমন সহ ছয়টা।
ছয়টা
কক্সবাজারে আমার কারণে কক্সবাজার মারা যাবে দুজন, এই সাতটার
আরো সামনে আমরা শুনি। তারপর
তখন ও আমাকে বলে ভাই চলেন এখানে থাকবো না, আমরা কুমিল্লা চলে যাই। আমি বলছি কুমিল্লে তো বেটা তুই ঘটনা একটা কটা এসেছিস, কুমিল্লা কিভাবে যাবো? তখন তাকে বললাম তুই কক্সবাজার চলে যা, বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে ওই মেয়েটার নাকি বিয়ে হয়ে গেছে, যাই হোক খুশি হইলাম। আমি বাড়িতে আসি, আমার বাবির অবস্থা দেখতেছি, আমার বাবি আমার জন্য বাদ ফাঁক করে না, ওদের জন্য বাদ ফাঁক করে। আমি বলি আমাকে বাদ খাওয়ার জন্য এই এলাকায় অনেক মানুষ পাগল। তখন আমাকে বলতেছে তোর কি রূপজরি ফরে যেতেছে, মাথা এমন গরম হয়েছে। আমি ওকে আরাম দিয়া তিনবার টিকিট কিনছি,
যেটা আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছেন,
তিনবার টেনেছি কিন্তু ফায়ার হয় না। তখন মনে মনে চিন্তা করেছি তোমার হয়াত আছে। আমার বাবা বলতেছে আমাকে তুই এরকম করস কেন, এটা কি? আমি বলছি আমি তোমাকে এমনি ভয় লাগাইতেছি, এটা বাজার থেকে খেলনার জিনিস কিনে আনছি। তখন আমার বাবা জানে যে আমি এত খারাপ কাজ করার পর আমার বাবা ওগুলি জানে না। তারপর যাই হোক ওইখান থেকে আমার বাড়ির থেকে আরো 2 কিলো হবে, বর্তমান আমার শ্বশুর বাড়ি 2 কিলো হবে। আমি ওইখানে এক আমার বন্ধুর মতো হয়ে গেছে পরিচিত, ও আমার সবকিছু জানে, ওর সাথে পরিচয় হয়েছে। ও বলে আমার আমাদের একটা টেম্পু আছে, টেম্পু বলতে পানির টেম্পু, যেগুলি সাম্পানে ইঞ্জিন বসে এগুলি টেম্পু বলে, আমাদের এই টেম্পুতে তুই থাকতে পারবি? পারব। যখন আমি টেম্পুতে রাতে ঘুমাইতে গেছি দেখতেছি ওইখানে আরো 8-10 জন লোক ওইখানে গল্প করতেছে। তখন আমি কিন্তু কিছু আমার শরীরে কিছু রাখি না, এমনি খালি গেছি। যাওয়ার পরে দেখতেছি ওইখানে যে ছেলেদের সাথে আমার সাথে জেলে খুব পুলুস, তারাই আমার এলাকার লোক কিন্তু আমি চিনি না। মারা গেছে কিছুদিন আগে কক্সবাজার এনকাউন্টারে, তার নাম হলো মনু। মনু বললে আমাদের চট্টগ্রামে অনেক লোকে চিনি, এই চৌধুরীর মেইন লোক। আমার পরে চৌধুরী ওকে পেয়েছে, তখন তার সাথে আমার সাথে সাক্ষাৎ হলো। তাই আমাকে বলে তোর বাড়ি কই? আমি বলি তোর বাড়ি কই? আমার বাড়ি তো এখানে বটতলি। আমি বলি আমার বাড়ি বরমছড়া। দেখেন ভাই, বিষাদ ব্যবধান, কিন্তু জেলের সাথে আমার সাথে অনেক সম্পর্ক। ও সবসময় বেনসেন খেত, বেনসেন সিগারেট খেত। ওকে চট্টগ্রাম জেলে বেনসেন মনে বললে সবাই চিনি। যাই হোক, ওর সাথে পরিচয় হইল, তখন ও বলতেছে আজকে একটা কাজে যাব। কোথায়? এদিকে যাব, বাসকালিতে যাব। তো বাসকালির মধ্যে আছে শঙ্কর, কিভাবে যাবি? কই একটা বোট ঠিক করছি, ওই যেটাতে আমি ঘুমাইতেছি এইটা ওরা ঠিক করে রেখেছে। তখন এটি নিয়ে গেছে, যাওয়ার পরে ওই পারে রাখলো। হেঁটি 2 কিলো মতো গেছি, যাওয়ার পরে কয়েকটা ঘর সাঁচ করলো। সাঁচ করি এই 8-10 হাজার টাকা হবে সব মিলি, এত উন্নত মান কাজ না। যাই হোক, ফিরে আসলাম। আসার পরে এই ওরা সবার সাথে আমার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। তখন আমি সব হট্টহর ছেড়ে দিয়া ওদের সাথেই দেখতেছি। তখন ওই এলাকার থেকে একটা মেয়ে আমি নিজে পছন্দ করছি, মেয়েটা কালো সুন্দর না। তখন মেয়েটার বাপ নাকি সিটাং শহর 1600 স্টেশনে থাকে, ওখানে আরো কয়েকটা বিয়ে করছে। এগুলি যখন আমি শুনছি, আমি বললাম এটা হবে না, বিয়ে করবো না, এটা বাদ দিয়ে দিলাম। তারপর আরেকটা মেয়ে, একজন আমাকে বলে ওই মেয়েটা বিয়ে করবি, দিয়ে যাইতেছে। আমি বলি সরাসরি বললে তো শুনবে, একটা লজ্জার বিষয় না? কিসের লজ্জা, তুই বিয়ে করবি বলে? আমি বলি রাস্তায় বলার থেকে প্রয়োজন ওদের ঘরে যাও। পরে গিয়ে ওদের ওর একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে, ঘরে যাও। তখন আমি এই সরাসরি ঘরে ঢুকছি। ওরা তিন বোন, চার বোন, তিন বোনের বিয়ে হয়েছে। এটা ছোট, আমার শাশুড়ির নিজের কোনো ছেলে নাই, একটা ছেলে আরেকজনের কাছ থেকে আনি পালছে। তখন আমি বললাম দেখেন আমি আপনার মেয়েকে বিয়ে করবো। বাবা কিভাবে বিয়ে করবো, আমি তোমাকে চিনি না, কিভাবে তোমার কাছে আমি মেয়ে বিয়ে দিব? তখন আমি আমার সম্পূর্ণ অ্যাড্রেস বললাম, আমার বাড়ির মুখ জাঙ্গাই, এই আমি অমুকের ছেলে। তখন আমার বাবার নাম যখন শুনছে, হ্যাঁ তোমার বাবার নাম শুনছি, তোমার বাবারা চিনি আমরা, ঠিক আছে তোমার বাবার তেলে হলে দিব, তবে তোমার গাড়ি আনতে হবে। গাড়িয়ান যখন বলছে, আমি আবার বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমার এক শাশুবতী জড়িত বইয়ের বউ সম্পর্ক, আবার এটা হয়েছে আমার বর্তমান শাশুড়ির সৎবোনের মেয়ে, আমি চিনি না, আমি ওকে নিয়ে আসছি। ওকে যখন আমার শ্বশুর ঘরে আনছি, আমার শাশুড়ি তো বাপ বলতেছি কিরে তোকে কি জেনে আনছে? খালাম্মা আপনি নাকি ওর সাথে আপনার মেয়ে বিয়ে দিতেছেন না, দিতে পারবেন, কোনো সমস্যা না, ও ছেলে বেশি ভালো, কোনো সমস্যা নেই। তাহলে হয়তো ঠিক আছে, আমি তোর কথায় সবকিছু রাজি। তখন 1993 ইংরেজি আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে থাকি, 2-1 মাস থাকলাম। তখন মনে মনে চিন্তা করতেছি আমি কিরে আমি কেন শ্বশুর বাড়িতে থাকবো? আরেকদিন আমার বউ লইয়া, আমার কোনো ছেলেমেলে হয় না, বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার বাবি যেমন ওর বাপের বিটা, ও বলতেছে তোর বউ এখানে তুলতে পারবি না, ভাই কেমন লাগে দিছি ফিটে, এমন মারি মারছি। আমার ভাই আমার এগেস্টে মামলা করতে যেতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন আমার সম্পূর্ণ কাহিনী শুনি গেছে আমি কি, তখন আমার ভাই গাবড়ে গেছে, ফিটে একদম ঘর থেকে বাইরে দিতে। আমার বাবা আমাকে বলে দেখো তুমি আগে যা কিছু করছো তোমার ভাইয়ের সাথে বা ভাইয়ের বউর সাথে, এগুলি আমাকে আনি দেখাইতেছ? আমি বলি না, ওর ভিতরে যদি একটা ও যদি ন্যায় নীতি মানে একটা মহিলা হইতো, হ্যাঁ তুমি মহিলা ও মহিলা, তুমি যদি তোমার যদি মা বাবা না থাকে, তুমি যদি যারু সন্তান হও, এটা তোমার মা বাবার দোষ, তোমার দোষ না।
পয়েন্ট,
ও তোমাকে ধরে কেন গালাগালি করবে? তখন যাই হোক, আমার ওয়াইফ ওইখানে 2-3 দিন ছিল। আমি শহরে গেছি, শহর থেকে কিছু বাজার করে ঘরের এক জায়গায় রাখছি। তখন শুনতেছি আমার ওয়াইফকে নাকি ওরা বাইর করে দিবে। যখন বাইর করে দেওয়ার একটা সিদ্ধান্ত যখন নিতেছে, তখন এই ছেলেটা শুনছে কে, সেলিম। সেলিম বলতেছে তোর ভাই কে, তুই চিনোস? তোর ভাই হয়েছে চট্টগ্রামের কেডার, ওই সৈদরির খাস মানুষ, তোকে মেরে ফেললে তুই তাকে কিছু করতে পারবি না। আমার বউও জানে না আমি যে একজন ক্লিয়ার, আমি একজন পেশাদারি খুনি, আমার বউও জানে না, ও আমাকে জামাই লইত না। বউ শুনি তো বউ কান্নাকাটি করতেছে। তখন আমি মাল সামান একদিকে রেখি এমনি সিস্টেম বোঝার জন্য আসছি, দেখতেছি নিজাব, বউ আমাকে বলতেছে আমি এখানে থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। কেন? এই ঘরে তো আমার জাঙ্গা হবে না। কেন জাঙ্গা হবে না? যার কারণে আমার স্বামী একজন, আমি মনে করছি আমার স্বামী সহজ সরল একজন একটা ছেলে, তার মা নাই বাবা নাই, তাকে নিয়ে আমি যাবজ্জীবন কাটাবো, তো সমস্যা কি? কই তুমি এরকম এরকম মানুষ খুন করছো, এরকম এরকম মানুষ মারছো, তোমার সাথে আমার সাথে হবে না। কেন হবে না? তোমার ভাইরা বলতেছে, বিশেষ করে তোমার ভাইয়ের বউ, তোমার ভাই ওরা বলতেছে আমি বলে কেন থাকতে পারলাম? তো আমি ওকে যে জন্ম দিয়েছে আমাকেও সেই জন্ম দিয়েছে। এই ঘরটা তার বাবারও আমার বাবারও, তার যে রকম অধিকার আমারও অধিকার, ওটা থাকতে পারবো আমারটা কেন থাকতে পারবো না? আমি দিছি ঘরে আগুন ধরাই, আগুন ধরাই দিছি, আমি বলি একজন এদিকে আসবে না। সালটা আমি জ্বলে গেছে, জ্বলে যাওয়ার পর আমি আমার বোধকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে গেছি। শ্বশুর বাড়িতে চলে দিয়ে আমি তখন টাকা টুকুর একটু টানমান হয়ে গেছে, টাকা রোজগারের জন্য কক্সবাজার যাওয়া লাগবে। কুমির যে লোকটা আছে কুমিলের, ওই লোকটা কক্সবাজার। তখন আমি গিয়ে কক্সবাজার গেছি, তার সাথে যোগাযোগ করছি, তার সাথে যোগাযোগ করে একটা গাড়ির ইনফরমেশন নিছি, ইনফরমেশন নিছি গাড়িটা ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে ওই গাড়িতে তাকে 70 লক্ষ টাকা, ওই টাকা হয়েছে যেগুলি সিঙ্গি সিঙ্গি মাছের টাকা। তখন আমরা একটা ইনফরমেশন নিলাম, ইনফরমেশন নিয়ে গাড়িটা কিভাবে যায় দেখার জন্য আমরা দুজন এই চট্টগ্রাম রাস্তা এই চিটাং রাস্তার মাথায় আসছি। চিটাং রাস্তার মাথায় আসার পর একটা দোকান ছিল ভাঙা, ওই দোকানে বসছি, দোকানে বসার যখন কথাবার্তা বলতেছি ওকে আমি বলতেছি আমার মামার বাড়ি এবারে এখানে, সিনিয়স না এই ঢাকা গোড়াশালে। তখন দোকানের সদর সদগর বলতেছে বাবা গোড়াশাল কোন জায়গায়, আমি বলি সন্তানপাড়া। ওই লোকটা আমাকে বলতেছে তুই দিলুয়ার ফোলা, আমি বলি হ। এই লোকটা হইলো আমার এই মায়ের সাসা যেটা ওইটা, ও আমাকে ধরলো খাও খাও করে ধরিয়া বাড়িতে আনলো, বাড়িতে আনিয়ে ওর থেকে আমি সম্পূর্ণ সবকিছু সব ঘটনা জানছি কার থেকে, ওর থেকে জানার পরে তারপর দুজন চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা একজন লোক ওই গাড়ির টিকিট করাইলাম কোত্থেকে, আপনার এই আমতলার থেকে একজন লোক আমরা ডাইরেক্ট নাফের টিকিট করাইছি। টিকিট করার পরে উঠছি, যেতে 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 গাড়িটা আপনার যখন এই রেঙ্গুর থেকে আপনার টেকনাফ যাবে পূর্ব দিকে, ওখান যাওয়ার পথে যেটা বলে আপনার এই হোয়াইট কম ডালা, ওই ডালাতে গাড়িটা আমরা আটক করছি। আটক করছি কিভাবে, যার টাকা ও টাকা সামনে, ড্রাইভারের পিছনে ওই পাশে ইঞ্জিন, তো ও দুটা ফাই ভাবে দিছে, আমি ওর ফাঁসে বসা, ওর ফাঁসা আমি বসা। তখন আমি যখন কক্সবাজার থেকে গাড়ি যখন পূর্ব দিকে দিয়েছে গেছে, গেছার আমি একটা এইভাবে সিগারেট জ্বালাইছি, আমি ওদেরকে বলে দিছি যারা আমাদের সাথে জিতেছে, আমি যখন সিগারেট জ্বালামো তখন তোমরা সতর্ক থাকবা, যার কারণে গাড়িতে সিগারেট জ্বালাইলে যাত্রীর উত্তেজনা হয়ে যাবে, তখন যেই কোনো কেউ ওদিকে একটা মানুষ যদি কথা বলে আপনি ওদিকে তাকাবে। যখন আমি সিগারেট জ্বালাইছি তো ওই লোকটা বলতেছে ভাই সিগারেটটা একটু নিচে করে খান, আমি সহ্য করতে পারবো, ফিসের দ্বারা সহ্য করতে পারবে না। তখন এর ফিসেরটা বলে এই কি সিগারেট জ্বালাইছে, এসে সবাই দাঁড়ায় গেছে, সবাই দাঁড়ায় গেছে, খাও মাও হয়ে গেছে, আমাদের লোক যারা তারা তো রেডি। ফাইকুমডালা যাওয়ার সাথে সাথে আমি ড্রাইভারকে দিছি হ্যান্ডসাম, ভাই দাঁড়া না হয় তুমি মেরে ফেলবো, এক সেকেন্ড এদিকে এদিকে এক বালু লাগবি না গাড়ি। ও যখন ডাইনে বাইক খাট দিতে চাইছিল ওকে আমি আলগাইয়ে একটা আসার দিয়ে স্টার্টিং করে ফেলে রাখছি। তখন সবাই যাত্রী সব হাতাইয়া হুতাইয়া টাকা টুকা যা পাইছিল তা নিয়ে সবাই নামছে, টাকার ব্যাগটা আমি নিয়ে নামছি। ওই আমি ভাই 10 টাকা তো জানি না, 70 লাখ টাকা তো জানি না, আমি ওই টাকা শুধু 3টা বান্ডিল এমনি মানুষের গায়ে সিডি সিডি দিছি, শুধু 3টা বান্ডিল সম্পূর্ণ টাকা আমার কাছ থেকে পুলিশে নিয়ে গেছে। নিয়ে নামছি, নামার পরে ওদিক থেকে পুলিশ পাবলিক ফরেস্ট গার্ড সবাই গোলাগুলি করতেছে, আমার দেখা মতো জানা মতো আমি দুজন লোককে গুলি করেছি, ওরা কি পুলিশ না পাবলিক না ফরেস্ট অফিসার আমি জানি না।
স্পট ডেড, ওই সঙ্গে সঙ্গে মারা গেছে কানে
জাঙ্গায় স্পটে মারা গেছে, দুইটা লোক মারা গেছে। মারা যাওয়ার পর আমি কতটুকু গেছি, যাওয়ার পর আমি আর হাঁটতে পারি না, পানিতে ফুরিয়ে গেছি, একটা সরা ছিল
ওই টাকার ব্যাগগুলো
আমার কাঁধে আছে।
আচ্ছা
আমার কাঁধে আছে। তখন পুলিশ আমাকে অ্যারেস্ট করলো, পুলিশ আমাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে তখন ছিল 97 ইংরেজি আপনার 7 মাস,
ওকে
97 ইংরেজি 7 মাসে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, আমাকে ডাকাতি মার্ডার 96 দ্বারাই মামলা দেয়। দেওয়ার পর আমাকে আমি জেলে গেছি, জেলে যাওয়ার পরে আমাকে অনেক টর্চার করছে।
এই টাকাগুলো পুলিশের হাতে,
পুলিশের হাতে টাকাগুলো পুলিশই খেতে পারে না, টাকাগুলো যাদের টাকা তারা নিয়ে গেছে।
প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ, আমি বলবো ঢাকা এফএম এর শ্রোতাদের জন্য এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের, সুনির্দিষ্ট কোনো ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএম এর। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ, দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন, ফোন নম্বরটি হচ্ছে
09638771771। আমি আরো একবার বলছি 09638771771। এই নম্বরে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নম্বর রয়েছে রকমারি ডট কম এর, নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, খুবই সহজ একটি নম্বর 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়ার ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন আজকের গল্পে, যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি। আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগ ঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, বিরতি নেব আরেকটা প্রিয় শ্রোতা, আমরা রাত একটায় ঠিক ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ, আমি বলবো ঢাকা এফএম এর শ্রোতাদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প ও সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য। এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম, এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের। সুনির্দিষ্ট কোন ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাবো যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএম এর। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা। এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ, দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি। আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09638771771। আমি আরো একবার বলছি 09638771771। এই নম্বরে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নম্বর রয়েছে রকমারি ডট কম এর, নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, খুবই সহজ একটি নম্বর 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়ার ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন আজকের গল্পে, যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি। আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগ ঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, তারপর
জেলে যাওয়ার পর আমাকে কেউ দেখতেও যায় না, এবং কি আমার ওয়াইফও জানে না আমি যে জেলে ফুরছি। এদিকে তো চট্টগ্রাম ওরা আমাকে দুইটা পাতা এক জায়গায় থাকলে লেরি চাইতেছে, খুঁজতেছে। যাক, জেলটা আমার জন্য নিরাপদ হয়েছে। আমি জেল কাটতে কাটতে কয়েকদিন যখন গেছে, আমার 3টা সাজা গেছে। আমার শিশুকালের ওইটা গেছে 10 বছর, আর একটা আরম কেসের আরেস্ট হয়েছি ওইটাতে গেছে আপনার 5 বছর। তখন আরেকটা কি জানি মামলা ছিল আমার, ওই মামলারও আমার সাজা, সব সম্পূর্ণ মামলার আমার সাজা গেছে। তখন সাজা যখন গেছে, আমি জেল কাটতে কাটতে আমার যে আরম্স পাইছে, আরম্সের মামলা এইটা যে তারিখে আপনার রায় ঘোষণা দিবে জজ সাহেব, তখন আমি আগ্রহ, আমি একটা উকিল দিই না, আগ্রহমন করে আগে। আগ্রহমনের দিন আমি বলছি, হুজুর আদালত আমার কিছু বলা আছে, বলো। আমি বলতেছি আমি এমন কি পৃথিবীতে আমার কেউ নেই,
দুইটা টাকা দিয়ে একটা উকিল খেলা করাবো, আমার কেউ নেই, আমার কথা আমি বলতেছি। বলো হুজুর আদালত, আমার অনেক মামলা, আমার তিনটা বর্তমান সাজা, আমি অপরাধ করলো করছি না করলো করছি। হ্যাঁ, আপনার বিবেক বিবেচনায় আমার মামলাটা আপনি কি করতে পারেন আপনি জানেন। তখন ডিস্ট্রিক্ট ভান্ডারি কক্সবাজার এক নম্বর কোর্টের জজ সেই আমাকে মামলাটা রিলিজ দিল।
কত বছর সাজা খাটার পরে ধরছিল? কত বছর লাস্ট
ধরছিল আমাকে? ৯৭ তো
আমি বের হলাম কত সালে?
২০০৫ সালে। ২০০৫ সালে দশ মাসের আমি বেরিয়েছি।
আচ্ছা, তার মানে আপনি হচ্ছে ৯৭ ধরে থাকলে ওখানে তিন বছর পাঁচ মানে আট বছর সাজা খাটলেন, খেটে আপনি বের হলেন।
সাজা না তো,
তাহলে
এই আগের সাজা, এই বর্তমানের না, আগে যেগুলি সাজা আসছিল
ওইগুলাই খাটলেন?
হ্যাঁ হ্যাঁ। তখন এগুলি এরকম মাপ দেয় না তো, এগুলি তো আমি আবার ভিতর থেকে কমপ্লাইস করছি। তখন যখন এটা যখন আমি মামলা যখন রিলিজ পেয়েছি, তারপর আমি জেলার সাহেবকে বললাম, তো আমি তো জেলে সব কিছু, আমি জেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করছি, আমি শুধু জেলে জুমো খেলতাম, এগুলি বলতেছি না, যাই হোক ওদিকে যাই না। তখন আমি জেলার সাহেবকে বললাম, স্যার আমার এই তিনটা সাজার মধ্যে এখন আরো আমার সিভিল একটা মামলা আছে, যাকে বলে ৯৬ ৯৬ ডাকাতি মার্ডার। তো জেলার সাহেব আমাকে বলে, বাবা তুমি বাইরে ডাকাতি করছো, মানুষ মার্ডার করছো, এখন আমি কি করতাম? তো আপনি তো কিছু করতে পারবেন না, আপনি একটা কাজ করেন, আমার যে তিনটে সাজা আছে এগুলি আমি আমার ওয়ারিশ নেই, আমি জেলাপিল করতে চাই। হ্যাঁ, এটা তো সুন্দর কথা।
জেলাপিল মানে?
জেলাপিল মানে এটা জেলের ভিতর থেকে সরকার আপনাকে এটা কি করবে, জামিন করাবে।
আচ্ছা,
সরকার। তা আমি যেটা বলতেছি এটা যদি আপনার অবিশ্বাস হয়, আপনি এরকম একটা লোক যদি পান, বা জেল থেকে কি মামলা এই সাজা কি আপিল করা যায় কিনা, এটা যাই আমি আমার দুইটা মামলা এভাবে আমি কি পেয়েছি, রিলিজ পেয়েছি।
আচ্ছা ঠিক আছে, বলেন। তারপর
তখন জেলা সাহেব বলে, ঠিক আছে, তখন আমার কাছ থেকে এই একটা দরখাস্ত লিখতে বলছিল, আমি এক মিয়া সাহেব হাতাই যারা এক ভিতর ডিউটি করে, এদেরকে মিয়া সাহেব বলে পুলিশ। আমি তো দীর্ঘদিন জেল কাটতেছি, সব আমার ড্যানার বাদ, আমি এখানে জেল আমার জন্য সাংস্কৃতিক। যাই হোক, একজনকে বললাম একটা দরখাস্ত লিখে, যখন নাকি দরখাস্ত আমি মারলাম, দরখাস্ত মারার পরে ওই দরখাস্ত যাওয়ার সাথে সাথে হাইকোর্ট থেকে বোকালাননামা, বোকালাননামা জজ কোর্টে বলে ওকালাননামা, হাইকোর্ট বলে বোকালাননামা, হাইকোর্ট থেকে একটা বোকালাননামা গেছে। বোকালাননামা যখন গেছে, আমি আমাকে ডাকলো, ভাই আপনার একটা বোকালাননামা আসছে, আপনি একটা সাজা আছে? হ্যাঁ আছে, আমার তিনটা সাজা, ভাই একটা হবে না, একটা ডেট নেই, যার কারণে আর দুই এক মাস সাজা আছে, এটা ডেট নেই এই জন্যটা। ওই সাজাটা রেখে দিল, ওই জন্যটার জন্য আমি বোকালাননামায় একটা দিজাঙ্গা দুটি সিনিসের করলাম, ইংলিশে করতে হয়, আমি তো ইংলিশ দেখতে পারি না, নিজের নামটা কোন রকম জীবনে এক ক্লাস স্কুলে পড়িনি। যাই হোক, দিয়ে দিলাম, দেওয়ার পরে তিন মাস পর আমাকে ডাকতেছে, আমাকে তো সিনে, আমি শুকাই বসে আছি, আমি গুদামের মেট শুকাই বসে আছি, আমাকে গিয়ে বলতেছে আমাদের গ্রামের ভাষা বলে, এ বদ্দা ডাকতেছে, বল কি রে, কয় বদ্দা আপনার সাজা মাপ খালাস আছে। তা আমি তো আকাশের থেকে ফরসি মতো হয়েছি, হে আল্লাহ আমাকে অনেকদিন পর মুক্তি, আমি তো জীবনে কল্পনা করতেছি আমি যে বাইরে হব। তারপর আমি বাড়িতে খবর দিছি, বাড়িতে খবর দেওয়ার পর আমার ওয়াইফ গেছে, আমার ওয়াইফ গিয়ে আমাকে বলে, ঠিক আছে তোমার এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, আমি যেই কোনো মুহূর্তে আপনাকে জামিন করাম। তখন আমার দুটা বাচ্চা, আমার ওয়াইফ অনেক কষ্ট করছে। তখন কিছুদিন পর আসলো, আসার পরে এক উকিলের সাথে কন্ট্যাক্ট করলো, জামিন করাইতে কত লাগবে বলছে, কক্সবাজার ডিস্ট্রিক্টের মামলা একটু হার্ড, জামিন করাই না, জামিন দেয় না, আমাদের চট্টগ্রামের মামলা হলো নরম। উকিলের সাথে উকিলে বলছে ৫০,০০০ দেওয়া লাগবে, আমার ওয়াইফ বলছে, ভাই আমি গরিব মানুষ, আমি ৫০,০০০ দিতে পারবো না, আমি সর্বমোট ২০,০০০ দিব। ঠিক আছে ঠিক আছে বলছে, আমার বড় যেই আমার ভাই, ওর হাতে টাকাগুলো আমার ওয়াইফ দিছে, ভাই আমার ভাই আমার আর জামিন করে না, টাকাগুলো মেরে রেখে ফেলছে, কেমন লাগে আপন ভাই? যাই হোক, টাকা যখন খেয়ে ফেলছে, আমার আমাকে বলতেছে অমুকুর এইরকম করছে, বলি তুমি চলে যাও, তুমি আমার আশা আর করো না, আমার যে ডাকাতি বাড়ার মামলা আছে ওই মামলায় আমার লাইফ সাজা গ্রান্টি, আমার যদি এই ফাঁসি না হয়ও লাইফ সাজা গ্রান্টি। আমার ওয়াইফকে দেখে চলে আসছে, চলে আসার পরে আমাদের এলাকার এক পুলিশ, কোর্ট পুলিশ, সে আমার সাথে দেখা করতে গেছে।
বাচ্চাকে দেখতে ইচ্ছে করতো না,
কি করুন, করার কিছু নেই,
নির্মম ইতিহাস এবং এই একটা মানুষের
বছর গেছে জেলে, এক চারি বছর, এই এদিকে নয় বছর, আর দুই বেড়ে গেছে প্রায় তিন মাস, তিন মাস ছয় মাস, কয় বছর গেছে,
কয় বছর, কয়বার জেলে গেছেন আপনি টোটাল? ইন টোটাল
চারবার।
চারবার মানুষ খুন করেছেন নয় জনের মতো নিজের হাতে,
কিন্তু আমার পাপ শেষ হয় না। আমি আর এখন কি কষ্ট পাইতেছি, আমি আমার কষ্টর বাক কেউ কি দিনা, কিন্তু ঢাকা শহরে আমার খালা আছে, খালু আছে, খালতো বাইরে আছে, আমি যদি আমার সম্পূর্ণ আমি কোন জানে কিভাবে আছি একথা বললে ওরা আমাকে যেতে দিবে না। আমার ওয়াইফ আমার সাথে চিট করছে।
আপনার ওয়াইফ আপনার সঙ্গে চিট করছে?
বক্তব্য
রবীন্দ্রনাথের কথাটা বারবারই বলি, এ সমাজ যাকে পেছনে ফেলছে সে আমাদেরকে পেছন থেকে টানছে। এই মানুষটা আমাদের সমাজেরই অংশ, হ্যাঁ, ওকে যদি আমরা সেই রকম ভাবে বড় হবার সুযোগ দিতে না পারি সেটা প্রথমত ফ্যামিলির রেসপন্সিবিলিটি, তারপর সেটা সমাজের রেসপন্সিবিলিটি, তারপর সেটা রাষ্ট্রের রেসপন্সিবিলিটি। আমরা পারিনি বলে ও আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ওর ভিতরে কিন্তু সুন্দর একটা মন আছে। দেখেন এই যে পুরো গল্পটা, ভয়াবহ খুনি, দুর্ধর্ষ খুনি, খারাপ মানুষ, খুবই জঘন্য মানুষ, সব ঠিক আছে, কিন্তু এই মানুষটাই যখন একজন মায়ের কপালে পিস্তল ধরেছে, ছোট দুটো বাচ্চা তার কাছে, তারপর থেকে সে যে চৌধুরী সাহেবের ডান হাত হয়ে কাজ করত, তারপর থেকে সে চৌধুরী সাহেবের কাছে আর যায়নি। সে যদি অর্থলোভী হতো, সে যদি ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের কি বলা যেতে পারে জিহাংসা সম্পন্ন মানুষ হতো, তাহলে হয়তো সে কাজটা করত এবং তার কাছে কোনো মানবিক বোধ থাকত না। এই ভয়াবহ রকমের খারাপ কাজগুলোর মধ্যেও তার মানবিক বোধ আমরা দেখি। আমি আমাদের এই অনুষ্ঠানে একজন অপরাধীকে, একজন খারাপ মানুষকে আপনারা যেভাবে বলেন আমি সেভাবেই বলছি, এভাবে সামনে নিয়ে আসি এই কারণে যাতে করে আপনি অপরাধী না হন, এবং যদি কেউ অপরাধী নাও হন তাহলে অন্তত যে অপরাধী তার দিকে অপরাধের জন্য সরাসরি আঙুল না তোলেন, কারণ প্রতিটি মানুষই সম্ভাবনাময়। আমি বারবার একটা কথা বলি, যে মানুষকে অপরাধী বলছেন, যে মানুষকে খারাপ বলছেন, যে মানুষকে আপনি অপরাধী বলে পেছনে ঠেলে দিচ্ছেন, তার দুটো ক্ষতি করছেন। এক, প্রথম ক্ষতি আপনার নিজের, কারণ তাকে যদি আপনি ভালো হওয়ার সুযোগ না দেন সে আপনাকে ভালোভাবে বাঁচতে দেবে না, আর দ্বিতীয় ক্ষতি হচ্ছে তার যে সম্ভাবনাটা ছিল সেটা আপনি নষ্ট করে দিচ্ছেন। অবশ্যই অপরাধীর বিচার হবে, অবশ্যই আইনের দৃষ্টিতে তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, কিন্তু যে সামাজিক দৃষ্টিভঙ্গি আরেকটা অপরাধীর জন্ম দেয় সেই সামাজিক দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে হবে। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি দারুণ সুযোগ, আমি বলবো ঢাকা এফএম এর শ্রোতাদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠানের যারা শ্রোতা আছেন তাদের জন্য, এই অনুষ্ঠান দুটির একটি বই বাজারে এনেছে ঢাকা এফএম, এবং এটার প্রকাশনায় রয়েছে বর্ণপ্রকাশ। যারা বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, আমিও মাঝে মাঝে যাচ্ছি বইমেলাতে, আমার সঙ্গে দেখাও হয়ে যাবে আপনাদের, সুনির্দিষ্ট কোন ডেট আমি আপাতত জানাচ্ছি না, খুব শীঘ্রই জানাব যদি যাওয়া হয়। 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, 101 নম্বর স্টল থেকে আপনি আমার বইটি কিনতে পারবেন। বলবেন যে আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি কিনতে চাই ঢাকা এফএম এর। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা, এবং যারা ঘরে বসে বইটি সংগ্রহ করতে চান তাদের জন্য একটি বাম্পার সুযোগ। দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এরকম একটি কল সেন্টারের কথা বলে দিচ্ছি, আপনি চাইলে এই অনুষ্ঠানের চলাকালীন অবস্থাতেই এখনই আপনি ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09638771771। আমি আরো একবার বলছি, 09638771771। এই নম্বরে ফোন করে আপনি অর্ডার দিতে পারেন বইয়ের জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনি বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা। আরেকটি নম্বর রয়েছে rockomari.com এর, নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, 16297, খুবই সহজ একটি নম্বর, 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজি কিবরিয়ার ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। ঝটপট কিনে ফেলুন। আজকের গল্পে যার নামটি আমরা ফ্ল্যাশ আউট করিনি, আমরা চেষ্টা করব বইয়ে তার সম্পর্কে বলার জন্য কোনো রাগঢাক না রেখে, দেখা যাক কতদূর পারা যায়। সো যাদের অনেক বেশি কোয়েরি আছে যে এই চৌধুরীটা আসলে কে, বইটা কিনলে হয়তোবা আপনারা সেটা জানতে পারবেন। ওকে, আপনি এখন কি করেন? আমি বুঝতে পেরেছি সবকিছু মিলিয়ে আপনার জীবনের যে ঘটনাগুলো ঘটে গেছে, একটা সিক্রেটস এনাফ না, একটা সিক্রেটস এখানে এরকম 5টা সিক্রেটস লাগবে আপনার পুরো ঘটনা তুলে ধরতে। আপনি যে মানুষটার হয়ে কাজ করেছেন, সেই মানুষটার হয়ে আপনি যে বর্ণনাগুলো দিয়েছেন সেটা পুরোপুরি যদি আমি তুলে ধরতাম এখানে, সেটার জন্য আরো 3টা এপিসোড লাগত। আমি সবকিছু মিলিয়ে এখন জানতে চাই যে আপনি সর্বশেষ কবে নাগাদ
মানে এইসব কাজ থেকে দূরে সরে আসছেন? কত সালে?
আমি 97-তে আমার গাড়ি ডাকাতি হলো লাস্ট, আমার লাইফের শেষ ডাকাতি।
আমি
গাড়ি ডাকাতির পর আর কোনো ডাকাতি করিনি এবং এমনকি কারো কাছ থেকে পাঁচটা টাকাও নিনি। আমার একটা বাচ্চা হয়েছে, আমি জেল থেকে আসার পরে ও প্রতিবন্ধী, ওর সাথে একটা ঘটনা ঘটছিল। আমি ওই সময় আবার ঝুলি উঠছিলাম, আমার ছেলেকে ব্লকার করছিল, আমি ওসি সাহেবকে বলছিলাম সরাসরি থানা গিয়ে আমার ছেলেকে যে করছে তাকে 24 ঘন্টা যদি ধরা না হয় আমি ওর মা বাপ ভাই বোন সব সব কথা কেটে ফেলব।
আপনার ছেলেকে যৌন হয়রানি করেছে,
ব্লকার করেছিল?
কত বছর বয়সে?
2015-তে।
না কিন্তু আপনার ছেলের বয়স কত ছিল?
7 বছর। আমার ছেলে প্রতিবন্ধী, আমার ছেলের একটা কান নেই।
ওই ছেলেকে এই রকম কাজ করেছে কে করেছে সেটা?
এই এলাকার একটা ছেলে।
তারপর?
এটা আমার এলাকার চেয়ারম্যান পর্যন্ত বলতেছে এটা মামলা হবে না, মামলা হবে না যখন বলছে তখন আমি উত্তেজনা হয়ে গেছি,
কারণ সাক্ষী দিতে পারবে না তো ছেলে কি করবে। হ্যাঁ রাইট। তারপর
তখন উপজেলা চেয়ারম্যানের কাছে আমাদের থানার ওসি
সাহেব, আপনি বুঝলেন কিভাবে যে ছেলেকে বলাৎকার করেছে যেহেতু প্রতিবন্ধী বলছেন?
প্রতিবন্ধী ও একটু একটু কথা বলতে পারে,
ও
বুঝিয়েছিল। আমার তো সময় নেই, ও তো সাপোজ আমার এখানে সময় নেই, আমার এই ঘটনা না, আমার তাইতে
আমি জানি অনেক ঘটনা আছে কিন্তু ওই
ছেলে আমার সাথে যেটা সিট করছে আমি তো হয়তো এটাও বলতে পারবো না।
আপনি এখন থাকেন কোথায়, কি করেন?
আমি বর্তমানে বাড়িতে থাকি কোন অবস্থায়। আমি যদি আপনাকে রোডটা ক্লিয়ার করি না দিই আপনি যেতে পারবেন না।
নিজের বাড়িতে আছি।
কিরকম মনে করেন আমার খিদে লাগছে, আমাকে কেউ বাদ বাড়ি দিবে না, আমার বাদ আমাকে বাড়ি খেতে হবে। আমি এক সময় আমার ওয়াইফ আমাকে অত্যন্ত খেসমত করত, কারণ আমি জেলে আমি বাইরে কোনোদিন পাবলিকের একটা তাপ্প রাখি না, এটা একটা আল্লাহর রহমত। আমি জেলে আমাকে বেশি মারা মারছিল, কয়েকটা ব্যাপার নিয়ে আমি দাঁড়াইতাম, আমাকে বেশি মারা মারছিল। আমার সমস্ত শরীর সাবাই, যেভাবে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, যেভাবে আমার শরীরে আঘাত হয়েছে, ওইভাবে কোনো ট্রিটমেন্ট হয় না, সেই জন্য আমার একটু সমস্যা। তো এই কারণে সময় যদি আমি বলি আমার বাতকুল বাইরে দাও, ও বলছে ও বল কি আমি বেরিয়ে দিব না, আপনি টাকা নিয়ে খান।
একটা দূরত্ব তৈরি হয়েছে, এইভাবেই আপনার জীবনটা চলছে এখন। আর আপনি কৃষি কাজ করেন এখন, টুকটাক কৃষি কাজ করে আপনার সংসার চলে। আমরা শেষ করতে চাই প্রিয় শ্রোতা আজকের এই সিক্রেটস। আমরা শুধু একটা কথাই আপনাদেরকে বারবার বলেছি আজকের এই সিক্রেটসে, সেটা হল কোন অপরাধী তার জীবনে পার পান না, সে যে লেভেল থেকে অপরাধটা হোক না কেন। এবং একই সাথে এটাও সত্য, কোন অপরাধী আপনা আপনি অপরাধ হয়ে ওঠে না, তার পেছনে একটা শক্তিশালী কারণ থাকে। আজকে যে মানুষটিকে আমি এখানে উপস্থাপন করেছি, যতটুকু আপনারা শুনেছেন খুব প্রেসাইজলি শুনেছেন, তার জীবনের যে ঘটনা, ঘটনার পেছনের ঘটনা, এটা রীতিমতো একটা বিশাল উপাখ্যান। আমরা সেই জায়গাটিতে যেতে পারিনি আমাদের সময়ের অভাবে, কিন্তু আমরা কখনোই চাই না, কোনোভাবেই চাই না যে আরও একজন মোর্শেদ এই সমাজে জন্ম হোক, কিংবা এই সমাজ আরও একজন মোর্শেদের জন্ম দিক। অনেক ভালো থাকুন। এই সব সিক্রেটস আপনার জীবনের সমস্ত সিক্রেটকে দূর করে দিক, কিংবা আপনাকে যেন কখনো সিক্রেটস এর মুখোমুখি না হতে হয়, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.